কি অবস্থা সবার? বৃহস্পতিবার দিনটা কিন্তু আমাদের রেডিও ফুটতে আমরা ফুটতে দিবস হিসেবে পালন করি, এবং অবশ্যই ফুটতে লিসেনার্সরা সবাই মিলে আমরা ফুটতে দিবস হিসেবে পালন করি। তো আমার জন্য আরো বেশি ফুর্তি, কারণ আজকের এই টাইমটাতে আমি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শো যেটা অন দ্য রক, সেই শোটা শুনে তারপর ঢুকি হরর ক্লাবে। খুব প্রিয় প্রিয় কতগুলো গান শুনি, খুব সুন্দর সুন্দর কিছু গান শুনি, নতুন নতুন অনেক গান শুনি, এবং সেই গানগুলো আবার নতুন করে শোনার ইচ্ছা জাগে। তো যাই হোক না কেন, সেই সুন্দর সুন্দর গান শুনতে শুনতে এখন চলে আসলাম হরর শো হরর ক্লাবে। তো আজকের হরর ক্লাবটা খুবই সুন্দর একটা এপিসোড যাবে, প্রত্যেকটা এপিসোডে শুরুতেই সে কথাই বলি এবং সেটাই করার চেষ্টা করি। তো আজকের এপিসোডটাতে অবশ্যই স্পেশাল কিছু আছে, যে কারণে এক্সপেকটেশনটা অনেক বেশি। আজকে খুব সুন্দর সুন্দর কিছু গল্প আছে, আজকে মিল অফ দ্য উইকে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা খুবই সুন্দর। এটাও মানে এই উইকের মাঝে মাঝে সময় পেয়েছি, যেটা লাস্ট উইকে যেটা হয়েছিল একদম উইকের শেষ সময়ে এসে একটা স্টোরি পাই, সেটা অনেক সুন্দর হয়ে যায়। তো আজকে মাঝামাঝি মানে এই উইকের মাঝামাঝি তো একটা স্টোরি পেয়েছিলাম, সেটা খুবই সুন্দর একটা স্টোরি। এবং আমাদের যে লোকজ কালচার যেটা, মানে আমাদের যেটা একদম লৌকিক কালচার, ঠিক সেখানকার কিছু যেটা বলি যে আমাদের ট্র্যাডিশনাল কিছু ভূতের গল্প আছে। ট্র্যাডিশনাল বলতে এরকম যে আমাদের লোকজ সংস্কৃতির সাথে মিশে আছে এরকম কিছু গল্প। তো ঠিক সেরকমই একটা গল্প এবারে মিল অফ দ্য উইকে থাকছে। এছাড়া ভূত এফএমের একটা মানে ভূত এফএমে প্রচারিত একটা ঘটনা, যেটা পরবর্তীতে রিরাইট করে ভূত এফএমের একটা বইয়ে গল্পের বই হরর গল্পের নিয়ে যে প্রত্যেক বছর যে সংকলনটা বের হয় সেই বইটির নাম ছিল 13টি লোবান কখনো নেভে না, খুবই সুন্দর একটা নাম। তো সেই বই থেকে একটা গল্প নিয়ে এসেছি, সেই গল্পটিও বেশ সুন্দর একটা গল্প। খুব ছোট্ট একটা হরর স্টোরি লিখে পাঠিয়েছিল একজন, মানে খুব ছোট্ট একদমই আধা পেজও না। তো সেই গল্পটাও খুব সুন্দর, মানে হরর স্টোরি হিসেবে থাকে না কিছু, খুব ছোট ছোট গল্প, এরকম একটা গল্প আছে, সেটা পড়ার চেষ্টা করবো, জানি না সময়ের জন্য পড়তে পারবো কিনা, যেহেতু অনেক ছোট। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে আজকে আমাদের হরর ক্লাবের জায়গায়, মানে হরর ক্লাব হিসেবে যে যারা এসেছেন, হরর ক্লাবে তো কেউ গেস্ট না, যেহেতু হরর ক্লাব নেই, মানে হরর ক্লাবের মেম্বারদের নিয়ে তো হরর ক্লাবটা, তো মেম্বাররা নিজের ক্লাবে কখনো গেস্ট হতে পারে না। তো যাই হোক, আজকে আমাদের হরর ক্লাবে এসেছেন আপনারা যারা ভূত এফএম হরর ক্লাব রেগুলার শোনেন, যারা তারা অবশ্যই তাকে চিনবেন, আমাদের খুবই প্রিয় লেখক, যিনি আমাদের খুব রেগুলারই গল্প লিখে পাঠান। এখন পর্যন্ত তার 4-5টা গল্প মিনিমাম হয়েছে, পড়া হয়েছে হরর ক্লাবে। এবং তিনি হচ্ছেন যে ছদ্মনামে তিনি লিখে থাকেন সেটা হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, সে আজকে তার হরর ক্লাব নিয়ে এসেছে। তো তার সাথেও কথা হবে, এবং সেই সাথে আজকে আমাদের যে মেইন স্টোরি, যেটা মূল গল্প যেটা, সেটা আমার খুবই প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প। এটা অসম্ভব সুন্দর একটা গল্প, অশরীরী। তো এই হচ্ছে আজকের এখন পর্যন্ত যা জানি, এবং খুব অদ্ভুত একটা গল্প তো অবশ্যই আছে আনসেন্সর্ড সেগমেন্টে। তো সব মিলে আজকে খুব সুন্দর সুন্দর কিছু সেগমেন্ট এবং সুন্দর সুন্দর অনেক কিছু নিয়ে, কন্টেন্ট নিয়ে আজকের ভূত এফএম হরর ক্লাবের 29তম এপিসোড এখন পর্যন্ত। তো পুরোটা সময় আপনি সাথে থাকবেন রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত। এখন 11:04 স্টুডিওর ঘড়িতে সময়, পরপর 3টা গান শুনবো নোট অফ ট্রিপল প্লে, এবং গান শেষে আমরা শুরু করে দেবো আমাদের আজকের হরর ক্লাবের বাকি আয়োজনগুলো। কাজেই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুটি 88.5 এন্ড 240। ভূত এফএম হরর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে তো আগে বলেছি যে আজকে স্পেশাল গেস্ট আছেন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, এই ছদ্মনামে যে যিনি লেখেন সেই লেখকটি আছেন, এবং তার বন্ধু তাদের হরর ক্লাব নিয়ে আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন। তবে তার আগে আপনাদেরকে একটা ছোট্ট খবর দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সবার আগে 10 লক্ষ 4.5G গ্রাহক নিয়ে রবি এখন দেশের 1 নম্বর 4.5G নেটওয়ার্ক। আর এই আনন্দ সেলিব্রেট করতে রবি দিচ্ছে 10 দিনের জন্য 1 GB ইন্টারনেট মাত্র 10 টাকায়, অফারটি সীমিত সময়ের জন্য। তাই আজই উপভোগ করতে ডায়াল করুন *123*410#। সো আপনি আছেন এই মুহূর্তে ভূত এফএম হরর ক্লাবে, আর হরর ক্লাবে আজকে আমাদের সাথে যারা এসেছেন তাদের সাথে একবার মানে পরিচিত, মানে তাদের কাছ থেকে একবার পরিচিত হয়ে নিন।
রায়হান মাসুদ, আমি ভূত এফএম হরর ক্লাবের একজন রেগুলার লিসেনার এবং রাইটার। আমি ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব ছদ্মনামে লিখে থাকি। আমি শেরেবাংলা মেডিকেল কলেজের 44তম ব্যাচের স্টুডেন্ট, MBBS পরীক্ষা দিলাম, এবছর রেজাল্টের অপেক্ষায় আছি।
তো সবাই তার জন্য দোয়া করবেন।
Hello everyone, it's Imran Khan Prince from University of Dhaka. Just আমি এবার গ্রাজুয়েশন শেষ করলাম. জাস্ট আমি ভূত এফএম হরর ক্লাবে আসলে একজন লিসেনার এবং আমি আসলে শো গুলো খুব এনজয় করি.
ওকে, আরো কথা হবে আপনাদের সাথে, আরো অনেক কথা হবে. তো প্রথমেই যেটা, যে রায়হান, আপনি তো আপনার স্টোরি রেগুলারই আমাদেরকে পাঠান এবং আমরা এখন পর্যন্ত আপনার কতগুলো স্টোরি পড়েছি বলুন তো? আমাদের কাছে অনেক লিসেনার স্টোরি পাঠান এবং সবচেয়ে মানে মজার যে ব্যাপারটা, বা মজার ব্যাপার বলতে আমরা যেটা আর কি সবসময় চেয়েছি, ভূত এফএম হরর ক্লাবে আমাদের বিভিন্ন এই আপনাদের থেকে লেখা আসবে এবং আমাদের এখন পর্যন্ত বাংলা সাহিত্যে যতগুলো স্টোরি আছে বা এই হরর জনের যত স্টোরি আছে সেগুলো তুলে ধরা, ফুল ওয়ার্ল্ড ওয়াইড যত লিটারেচারে যত হরর স্টোরি আছে সেগুলো নিয়ে আসা, আর সেজন্য লিসনারদের কাছ থেকে আমাদের চাওয়াটা অনেক বেশি থাকে এবং সেখান থেকে রাইটার উঠে আসুক সেটাই আমরা চাই এবং সেরকমই একজন, যদিও তিনি আরো আগে থেকেই লেখেন এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আড্ডা দিব। তো আজকে একদম শুরুতে যে কথা কি রায়হানের কাছে আর কি একটু ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে মানে হরর ক্লাব শুরুটা কিভাবে হলো, মানে শোনা এবং এই যে আপনি স্টোরি পাঠান, ছোট করে যদি বলেন যে কিভাবে স্টার্ট করলেন সেটা।
আমি একদম প্রথম পর্ব থেকেই মানে এই ভূত এফএম হরর ক্লাবের সাথে আছি। একদম প্রথম পর্বে একটা কথা আপনি বলেছিলেন যে আপনি এই শোটা, এটা ভূত এফএমের একটি স্পিন অফ হলেও এটা মূলত করা হয়েছে একটা প্ল্যাটফর্ম হিসেবে, যে বাংলাদেশে মানে বাংলা সাহিত্যে হরর জনারের গল্প খুব কমই আছে এবং সাহিত্যিকরা এটা নিয়ে খুব কম চর্চা করে, কিন্তু এটা বিশ্ব সাহিত্যের কথা যদি আমরা বলতে চাই তাহলে হরর জনার একটা অন্যতম একটা অবদান রাখছে সারা বিশ্বে।
সেই জায়গা থেকে আপনি প্ল্যাটফর্ম হিসেবে
বলছেন যে এটাকে প্ল্যাটফর্ম, এটা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দেবে যারা তাদের নিজস্বতা থেকে এরকম হরর জনারের কিছু লিখতে পারে। আর আমারও তখন বেশ কিছু লেখা ছিল এবং আমি হরর এই জনারটা নিয়ে অনেক ফ্যাসিনেটেড।
তখন কি লিখতেন গল্প?
হ্যাঁ, আমি
হরর গল্প কি লিখতেন তখন?
হ্যাঁ, আমি এর আগে থেকেও লিখতাম, কিন্তু এরকম প্ল্যাটফর্ম ছিল না যেটা এই শোটা শুরু হওয়ার পর আমাদের মতো মানে যাদের স্বপ্ন যে সামনে এরকম লেখালেখি নিয়ে একটু সামনে এগোনো তাদের জন্য একটা অন্য অন্যরকমই একটা মানে
এক্স্যাক্টলি। এবং হরর ক্লাবও আসলে রিয়েলি অনার্ড যে এরকম রাইটাররা, এরকম লেখকেরা হরর ক্লাবে, ভূত এফএম হরর ক্লাবে তাদের লেখাগুলো পাঠাচ্ছেন এবং আমরা আপনাদের লেখা এবং আপনাদের লেখায় সুন্দর সুন্দর গল্পগুলো পাচ্ছি, দেখেই শো এগিয়ে নিতে পারছি। সো আসলে খুবই ভালো লাগছে রায়হান মাসুদকে আছে আমাদের সাথে পেয়ে এবং সাথে আছেন আরো অনেক কথা হবে তাদের সাথে, আরো অনেক আড্ডা হবে। তো আজকে আমাদের হাতে বেশ অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে, আগেই বলেছি। তো শুরুতেই একটা ছোট্ট স্টোরি দিয়ে এই আজকে হরর ক্লাবটা শুরু করতে চাই, আর এই স্টোরিটা মানে একদম ফার্স্ট ঢুকেই যে কথা বলেছিলাম যে আমাদের হাতে যে কয়টা মেইল আছে ভিতরে একটা মেইল আছে খুব ছোট একটা গল্প, বাট হরর গল্প, তো সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। এরপরে আমরা ফিরে এসে মেইল অফ দ্য উইকের গল্পটা শুনব। খোকা, সভায় যাবি না? সভা তো শুরু হয়েছে। বাবা আসছি। বাবা আর আমি সভায় গেলাম, সভা শুরু হয়েছে, বাবা আর আমি সভা শুনছিলাম। হঠাৎ বাবা বলেন, খোকা চল বাড়ি যাই। বাবা আর আমি বাড়ির পথে, বাবা আমার সামনে চলছিলেন। হঠাৎ মনে হল বাবা হচ্ছেন না, কিন্তু বাবা আমার থেকে ততটাই দূরে চলছিলেন। বোঝার জন্য আমি বাবার পায়ের দিকে আলো দিলাম আর দেখলাম বাবার পা মাটি থেকে ওপরে আছে। তখন বাবা আমার দিকে হাত বাড়িয়ে আসছিল, তার মুখের দিকে আলো ফেলতেই দেখি কি ভয়ঙ্কর বাবার চেহারা, আর কি ভয়ঙ্কর ভাবে হাসছিল। আর তখনই বাবা পেছন থেকে ডাক দিল,
কিরে চলে আয়।
এরপর সামনে তাকিয়ে দেখি সামনে কেউ নেই, আর তখনই আমার ঘুম ভেঙে গেল। তারপর বিকেল হল আর বাবা বলল,
খোকা সভায় যাবি না?
ছোট্ট একটা গল্প, খুবই ছোট্ট একটা গল্প। তো আমার কাছে এইরকম লেখা খুব ভালো লাগে, এবং এরকম ছোট ছোট গল্প কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন। খুব ছোট কিছু কথার ভিতর দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা বা কোনো একটা স্টোরি খুব ছোট করে বলে দেয়া, এটাও কিন্তু অনেক মানে কি বলা যায় ক্রিয়েটিভিটি অবশ্যই। সো এই মেইলটা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী। এই গল্পটাতে, এই ছোট গল্পটাতে, খুবই ছোট ছোট অনু গল্পটাতে আজকের প্রথম হরর ক্লাব শুরু হলো। এরপর সামনে আরো সুন্দর সুন্দর কিছু গল্প আছে, সেই গল্পগুলো শোনার আগে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতি শেষে এসে শুনবো আমরা এর আমাদের এই সপ্তাহের মেলত উইক যেটা শীর্ষটা শুনবো। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, রেডিও ফুর্তি, রেডিও ফেমে একটু ফুর্তি। খুব ছোট একটা বিরতির পর আবার ফিরে আসলাম রেডিও ফুর্তি 88.8 FM। আপনি আছেন, শুনছেন ভূত এফএম হরর ক্লাব, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। সো বলেছিলাম যে ফিরে এসে আমরা শুনবো মেল অফ দ্য উইক। আর এখন পর্যন্ত আপনাদের কেমন লাগছে, এবং অবশ্যই মেল অফ দ্য উইক শুনে এবং যে কোনো সময় আপনাদের কমেন্ট আমাদেরকে জানিয়ে দিতে পারেন facebook.com/radiofurti, ঠিকানা এসে ভূত এফএম হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আপনার শো, আপনার যে কোনো কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনার হরর ক্লাব নিয়ে যদি আপনি চলে আসতে চান, কিংবা আপনার লেখা গল্পটা, হরর গল্পটা যদি আমাদেরকে পাঠিয়ে দিতে চান, তাহলে যেটা করতে আমাদের মেল পাঠাতে হবে। আর মেল পাঠানোর ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এই ঠিকানা আপনি মেল করবেন, এবং অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না হরর ক্লাব। সো এখন যে গল্পটা পড়ব সেটা হচ্ছে আমাদের এবারে মেল অফ দ্য উইক। মেইলে যে গল্পগুলো এসেছিল তার ভিতর বাছাই করা গল্প, এবং এই গল্পটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হৃদয়। তিনি কিন্তু আমাদের প্রতিফ্রম হরর ক্লাবে প্রায় মেইল করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন গান শুনতে চেয়ে তিনি মেইল করেন, গান গেয়েও মেইল করেন। তো সেটা যাই হোক না কেন, আজকে তিনি আমাদেরকে যে গল্পটা পাঠিয়েছেন, এর আগেও তিনি আমাদের গল্প পাঠিয়েছেন। আজকের গল্পটার নাম অন্ধকার রাত, এবং লেখক তিনি জানিয়েছেন তিনি নিজেই। খুবই সুন্দর একটা গল্প, সো এই গল্পটা এখন পড়ছি হৃদয়, আপনার লেখা গল্প অন্ধকার রাত। তখন ছিল আষাঢ় মাস, চারিদিকে অথই পানি, মাঠ ঘাট পানিতে তলানো, ঘেরের অবস্থা খুব একটা ভালো না। জলিল মিয়া গতবার একটা ঘের করেছিল, ভালোই লাভের মুখ দেখেছিল, এবার হালের বলদ বিক্রি করিয়া অধিক লাভের আশায় আরো দুইটা ঘের বন্ধক নিয়েছে। সে আশায় ছিল এবার মাছের ফলন ভালো হলে মেয়েকে একটা উপযুক্ত ছেলে দেখে ধুমধাম করে বিয়ে দেবে। কিন্তু পূবের আকাশে কালো মেঘ দেখে সে ভরসা পায় না। এরই মধ্যে আজ সন্ধ্যায় গফুরের চায়ের দোকানে চা খেতে গিয়ে শুনল, তাতে কপালে তার চিন্তার ভাঁজ আরো একটা বেড়ে গেল। আষাঢ় মাসে কেউ ঘের পাহারা দেয় না, এই সুযোগে কিছু লোক ঘেরে জাল ফেলে মাছ ধরে নিচ্ছে। তাই সে আজ সিদ্ধান্ত নিল ঘের পাহারা দেবে। গফুরের দোকান থেকে ফিরে আসার সময় এশার নামাজ আদায় করে সে তার বউকে বলল, ফিরোজার মা, আরেতে কিছু ভাত থাকলে দাও, ঘেরে যাবো, আজকে ঘের পাহারা দেব। কিন্তু ফিরোজার মা প্রথমে বাঁচ সাধলেন, তিনি বললেন, এই ঢের রাইতে ঘেরে দাওনের দরকার নাই, আর অমাবস্যার রাত, আপনি যায়েন না। কিন্তু জলিল মিয়া কারো কথা মানার মানুষ না, সে ঘেরের উদ্দেশ্যে বের হয়ে নৌকায় উঠল। চারিদিক শুনশান নীরব, মাঝে মাঝে ব্যাঙের ডাকে নিস্তব্ধতা ভাঙছে। সে মনে মনে দোয়া দরুদ পাঠ করছে আর আল্লাহর কাছে আরজি জানাচ্ছে, আল্লাহ তুমি একটু একটুখানি সুবিধা দাও, গরিবদের উপর রহম করো। খালপাড়ের গাছগুলো দেখে মনে হচ্ছে এক একটা দৈত্য নারী আছে। দেখতে দেখতে সে ঘেরে পৌঁছে গেল। আল্লাহর নাম নিয়ে নিয়ে সে কুড়ে ঘরের ভেতর শুয়ে পড়ল। মাঝরাত্রে কিছু একটা শব্দে জলিল মিয়ার ঘুম ভেঙে গেল এবং ঘরে প্রচন্ড ঝাঁকে অনুভব করল। তার মনে হচ্ছে কেউ যেন তার ঘর ধরে প্রচন্ড বেগে ঝাঁকাচ্ছে আর বাইরে থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। জলিল মিয়ার আর বুঝতে বাকি থাকল না তার সাথে কি ঘটতে যাচ্ছে। সে অনেক জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে বাইরে বেরিয়ে আসল। সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত এখানে নয়, প্রাণপণে নৌকোর দিকে ছুটতে লাগল। কিন্তু নৌকায় সাদা পাড়ের শাড়ি পরা ওটা কে? জলিল মিয়ার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম। এই যে জমিলা, 27 বছর আগে পৌষের রাত্রে জলিল মিয়ার উঠতি যৌবনের শিকার হয়ে আত্মহত্যা করেছিল। হঠাৎ জমিলার ডাকে সে বাস্তবে পদার্পণ করল। জমিলা বলল, ও জলিল ভাই, ডরাইছ নাকি? আমার চিনবার পারো নাই? তখন তো ডরাইত না। হন ডরাও কেন? তোমার নিতে আইসি, একলা থাকতে ভালো লাগে না জলিল ভাই। এটা বলে সে পৈশাচিক হাসিতে মেতে উঠল। তার মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। সে হাওয়ায় ভেসে জলিলের কাছে আসতে লাগল। কিন্তু কি জলিল মিয়া, জলিল মিয়া কেন যেন সেখান থেকে পালাতে পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি তার পা আটকে দিয়েছে। জমিলা তার কাছে এসে তার কানে কানে বলতে লাগলো, জলিল ভাই বড্ড একা লাগে। সকালবেলায় সবাই যখন ঘেরে আসলো তখন দেখল জলিল মিয়ার ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। কিন্তু লাশের সাথে মাথা ছিল না। শুনলেন মেইল অফ দ্য উইকে হৃদয়ের পাঠানো গল্প অন্ধকার রাত। কেমন লাগলো মেইল অফ দ্য উইক জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন ভূত এফ এম রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti। এই ঠিকানায় ভূত এফ এম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা কথা বলবো আজকে যে হরর ক্লাব আছে তাদের সাথেও। তো তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা ব্রেক। এই ব্রেকে আমরা খুব সুন্দর একটা গান শুনবো, জেমস এর কবিতা। শুনে ফিরে আসছি। এখন স্টুডিও ঘুরতে সময় 11:43 প্রথম আওয়ার প্রথম ঘন্টায় একদম আমরা। আর এই প্রথম ঘন্টায় এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন, ফেসবুকে কমেন্ট করেছেন, তাদের কথা বলে একটু পড়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ মেহেদী হাসান সানি, লিখেছেন শিশি ভাই কেমন আছেন? আমি মেহেদী সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থেকে শুনছি, ভয় লাগছে, আরো ভয় পেতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল্লাহ মামুন লিখেছেন কি পিস্ট মুডে আছেন? ওকে। টিআর তৌসিফ আছেন আমাদের সাথে, লিখেছেন ভূত এফ এম হরর ক্লাবের প্রতি সপ্তাহে ভূত এফ এম হরর ক্লাবের অস্থির অস্থির সব গান শোনাবার পর আমার প্লে লিস্টে বড় হয়। ওকে থ্যাংক ইউ। টাইটেললেস দীপ আছেন, ইমেলটা ছোট হয়ে গেছে তাই কি? আচ্ছা, আরও আছেন আমাদের সাথে খালেদ মাহমুদ, লিখেছেন লাস্ট স্টোরিটা কি বইয়ের ছিল না? না, লাস্ট স্টোরিটা বইয়ের ছিল না, এটা আমাদের মেইল করে পাঠিয়েছেন একজন। আব্দুলাল মামুন আছেন, জানি না কেন এত শুনতে মন চায়, আবার ভয় হয়, তবু শুনতে ভালো লাগে। ওকে, আড্ডাটা কেমন লাগে? আফ্রিদি তুহিন তিনি লিখবেন শুনছি আছি শেষ অবধি। ওকে সৈকত আছেন আমাদের সাথে, ফ্যামিলি অফ দ্য উইকটা জাস্ট অস্থির ছিল, আশিক আছেন ঢাকা থেকে, আরো অনেক অনেকে আছেন আমাদের সাথে, রনি রিয়াজ আছেন বাংলাদেশ হাওয়ার ক্লাব থেকে, তিনি শুনছেন। তো আরো অনেকেই হয়তো আছেন, সবার কমেন্টগুলো তো একসাথে পড়া আসলেই কঠিন, এরপর আবার এসে কমেন্ট পড়বো। আমাদের সাথে আছেন রাহান মাসুদ এবং প্রিন্স, এবং তারা নিজেরা অনেক পড়েন, গল্প পড়েন, লেখার চেষ্টা করেন, তাই তো? তো কেমন লাগলো আজকের এই যে একটু আগে যে আমরা গল্পটা শুনলাম অন্ধকার রাত, মানে আপনি তো নিজেও একজন লেখক এবং আজকে স্টুডিওতে বসে আপনি লাইভ শুনলেন,
অসাধারণ ভাইয়া, একদম ফ্ললেস ডিসক্রিপশন, এনভায়রনমেন্টটা জাস্ট চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।
আপনারা কি কখনো
ভালো ছিল
ঘের বা এগুলো কি কখনো দেখেছেন, বা আপনারা যেহেতু বরিশালে ছিলেন ওখানে ঘেরের বা ঘের করা হয় কিনা?
হ্যাঁ করা হয়, তবে খুলনায় সম্ভবত বেশি করা হয়।
আমি যদি চিংড়ির ঘের আছে অনেক, এবং আসলে সেই জায়গাগুলো আমি আমার নিজেরও সুযোগ হয়েছিল রাত্রেবেলা এরকম থাকার, আমরা অনেক মিলে ছিলাম, এবং আসলে সেই এনভায়রনমেন্টটা খুবই অন্যরকম, এবং প্রত্যেকটা ঘেরে এরকম ছোট করে একটা ঘর বানানো থাকে মালিকেরও কখনো কখনো গিয়ে থাকেন হয়তো।
গল্পটার আমার কাছে শুধু মনে হয়েছে যে গল্পটার টাইটেলটা যদি একটু চেঞ্জ হতো, কারণ অন্ধকার রাত একটা জেনারেল, মানে
আপনি যদি রাইটার হতেন এই গল্পটার কি নাম দিতেন?
পাহারা।
পাহারা, বাহ,
যেহেতু মানে মূলত কাহিনীটা শুরু হয়েছে, প্লটটা ডেভেলপ হয়েছে আস্তে আস্তে।
প্রিন্স, আপনার কেমন লাগলো?
অসাধারণ। যদি বলতে হয় যে এরকম জলিল মিয়ার মতো কিন্তু ক্যারেক্টার আমাদের সমাজে অনেক খুঁজে পাওয়া যাবে, যে দেখা যাচ্ছে যে একটা অতৃপ্ত কাজ করছিল জমিলের মাঝে, যে একটা জলিল মিয়া তার একটা পর্যায়ে গিয়ে জীবনের যে অপরাধ করেছিল তার কিন্তু সেই অপরাধ বোধের জায়গাটা আমরা দেখতে পেলাম
গল্পটার, মানে অনেক জায়গা থেকে, যে একদম আমাদের লৌকিক যে একটা পরিবেশ এনভায়রনমেন্ট সেখান থেকে গল্প উঠে আসে, একদম আমাদের গ্রাম বাংলার রেগুলার জীবন থেকে উঠে আসে একটা জীবন, এবং সেই যে সেই ঘটনার শেষে আমরা যেটা দেখলাম যে আসলে অনেক বছর 27 বছর আগে করা কোনো একটা কাজের যে তাড়নাটা হয়তো তাকে তখন তাড়িয়ে বেড়াচ্ছিল, হঠাৎ জীবনে কোনো একটা সময় সেই অনেক আগে করা কোনো একটা খারাপ কাজের হয়তো কোনো একটা ফল হতে পারে, সেটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম থেকেও হতে পারে, তো সেটা গল্পের ভাষায় উঠে আসলো, যা খুব সুন্দর একটা গল্প ছিল, প্ল্যাটফর্ম খুবই সুন্দর। এরকম আরো সুন্দর সুন্দর গল্প আপনাদের কাছ থেকে চাচ্ছি, এবং আপনি কিন্তু আমাদের ক্লাবে হরর ক্লাব স্টুডিওতে চলে আসতে পারেন, ঠিক যেরকম ভাবে এসেছেন আজকে ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছিত দানব, আজকে রায়হান মাসুদ রূপে তিনি এসেছেন আমাদের কাছে, আপনিও চলে আসতে পারেন। আর সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মেইল করতে হবে, মেইল করার ঠিকানাটা bhutfm@radiofurti.fm, এই ঠিকানায় মেইল করবেন, এবং অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখতে ভুলবেন না, হরর ক্লাব। তো আজকে আমাদের আগে বলেছি যে আমাদের আজকে মেইন স্টোরি যেটা সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্টোরি, এবং সেই গল্পটার নাম অশরীরী, খুবই সুন্দর একটা গল্প, এবং সেই গল্পটা আমরা একটা ছোট বিরতির পর এসে সেই গল্পে চলে যাব, এবং আপনি শুনছেন এবং সঙ্গে আছেন আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন কিভাবে, facebook.com/radiofurti ঠিকানায় দুটো একটা ভালো কাপে পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সুন্দর একটা গান শুনবো মেঘদলের শহর বন্দি মেঘ, শুনে তারপর চলে যাবো আমাদের মূল গল্পে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও ফুটি ইন্ডিয়া এফএম এর। এখন ফিয়ারের জায়গাটা আরো জাগিয়ে দিতে এখন আমরা শুনবো খুব সুন্দর একটা গল্প, খুব ভয়ের কিনা জানি না, এটা সবসময় বলি যে হ্যাঁ এই ভূত এফএম হরর ক্লাবের যে হরর গল্পগুলো থাকে সবসময় খুব বেশি ভয়ের থাকে না, কিন্তু গল্পগুলো খুব সুন্দর থাকে। আর আজকে একজন মেটাল সিঙ্গার একটা সাক্ষাৎকারে শুনছিলাম যে তিনি বলেছেন যে বিউটি ইজ ব্রুটাল, আমি জানি না এটা কতখানি সত্যি, তবে তার পুরো সাক্ষাৎকারটা শুনে আসলে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যে আসলে বিউটি ইজ ব্রুটাল। তো এই হরর বিউটিটাও কি এরকমই কোথাও লুকিয়ে আছে কিনা জানি না, হতে পারে। তো যাই হোক, আজকে এখন যে গল্পটা সেই গল্পটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষার বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, গোয়েন্দা সাহিত্যে বাংলা ভাষায় যে কয়েকজন খুব মানে জনপ্রিয় ক্যারেক্টার সৃষ্টি করতে পেরেছিলেন তাদের ভেতর কিংবদন্তি বলা যায় তাকে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। যারা ব্যোমকেশের কাহিনী, ব্যোমকেশ বক্সীর নাম যারা জানেন তারা অবশ্যই বুঝতেই পারছেন কেন। তো যাই হোক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অদ্ভুত অদ্ভুত সব গল্প লিখেছেন এবং তাহার মতো লেখক আসলে বাংলা সাহিত্যে আমার মনে হয় তৃতীয়টি নেই বিভিন্ন কারণে। তো সেই কারণে পরে না আরেকদিন কথা বলা যাবে, এখন আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের খুবই সুন্দর গল্প অশরীরী, একটা মানে ডায়েরি থেকে গল্প, এবং ডায়েরি থেকে গল্প বলতে একজন মানুষ একটা ডায়েরি খুঁজে পেয়েছেন এবং সেই ডায়েরির ভেতরের লেখাগুলি আসলে এই গল্পের মূল উপাদান। সরাসরি চলে যাই সেই গল্পে, সঙ্গে থাকবো।
অশরীরী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পুরাতন উই ধরা ডায়েরিখানি সাবধানে খুলিয়া বরদা বলিল,
অদ্ভুত জিনিস, কিন্তু আগে থাকতে কিছু বলবো না। আমাদের আব্দুল্লাহ কুঁজরাকে জানো তো, সাহেবদের কুঠি থেকে পুরানো বই শের দরে কিনে বিক্রি করতে আসে, তারই কাছ থেকে এটা কিনেছি। ঝাঁকায় করে এক গাদা বই নিয়ে এসেছিল, বইগুলো ঘাটতে ঘাটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি, নগদ দুই পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললুম।
অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসে নাই, তাই বাক পিতণ্ডায় বেশি সময় নষ্ট হইল না। বরদা বলিল,
পড়ি শোনো, বেশি নয় শেষের কয়েকটা পাতা খালি পড়ে শোনাব, আর যা আছে তার না শুনলেও কোনো ক্ষতি নেই। এ ডায়েরির লেখককে তা ডায়েরি পড়ে জানা যায় না, তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে সন্দেহ নেই।
ল্যাম্পটা উস্কাইয়া দিয়া বরদা পড়িতে আরম্ভ করিল। 7 ফেব্রুয়ারি, আজ মুঙ্গেরে আসিয়া পৌঁছিলাম। স্টেশন হইতে পীর বাহার প্রায় মাইল তিনেক দূরে শহরের বাহিরে। মুঙ্গের শহরের যতটুকু দেখিলাম কেবল ধুলা আর পুরাতন সেকেলে বাড়ি। যা হোক, আমাকে শহরের মধ্যে থাকিতে হইবে না, ইহাই রক্ষা। স্টেশন হইতে আসিতে পথে কেল্লার ভিতর দিয়ে আসিলাম। কেল্লাটা মন্দ নয়, পুরাতন মীর কাশ্মীর আমলের কেল্লা, গড়খাই দিয়ে ঘেরা। প্রাকারের ইট পাথর অনেক স্থানে খসিয়া গিয়াছে, বড় বড় গাছ উচ্চ প্রাচীরের উপর জন্মিয়া শুষ্ক গড়খাইয়ের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। একদিন এই গড়ের প্রাচীরে সতর্ক শান্তি পাহারা দিত, প্রহরে প্রহরে দুর্গ দ্বারে নাকারা বাজিত, সন্ধ্যার সময় লোহার তোরণ দ্বার ঝনৎকার করিয়া বন্ধ হইয়া যাইত। কল্পনা করিতে মন্দ লাগে না। পীর পাহাড়ের বাড়িখানি চমৎকার, এমন বাড়ি যাহার সে চিরদিন এখানে থাকে না কেন এই আশ্চর্য। যা হোক, পাহাড়ের উপর নির্জন প্রকাণ্ড বাড়িখানিতে একাকি এক মাস থাকিতে পারিব জানিয়া ভারী আনন্দ হইতেছে। বন্ধু কলিকাতায় থাকুন, আমি এই অবসরে তাহার বাড়িটি ভোগ করিয়া লই। কলিকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরিয়া প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চালাইবার পর সত্য সত্যই বিশ্রাম করিতে হইলে এমন শান্তিপূর্ণ স্থান আর নাই। আমার শরীর যে ভাঙিয়া পড়িয়াছে তাহার কারণ শুধু অত্যাধিক পরিশ্রম নয়, মানুষের সহিত অবিশ্রাম সংঘর্ষ। যে লোক মিথ্যা কথা বলিবে বলিয়া দৃঢ় সংকল্প করিয়া আসিয়াছে তাহার পেট হইতে সত্য কথা টানিয়া বাহির করা এবং যে হাকিম বুঝিবে না তাহাকে বুঝাইবার চেষ্টা কিরূপ বুক ভাঙা ব্যাপার, তাহা যিনি এ পেশায় ঢুকিয়াছেন তিনিই জানেন। মানুষ দেখিলে এখন ভয় হয়, কেহ কথা কহিবার উপক্রম করিলেই পলাইতে ইচ্ছে করে, তাই একেবারে নিঃসঙ্গভাবে চলে আসিয়াছি। বামুন চাকর পর্যন্ত সঙ্গে লই নাই, ইকনি কুকার সঙ্গে আছে, তাহাতেই নিজে রাঁধিয়া খাইব। কি সুন্দর স্থান! পাহাড়ের ঠিক মাথার উপর বাড়িটি, চারিদিকে সমতল ভূমি হইতে প্রায় 300-400 ফুট উচ্চে। ছাদের উপর দাঁড়াইলে দেখা যায় একদিকে দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার জল, তাহার উপর এখন সরিষা জন্মিয়াছে, সবুজ জমির উপর হলুদ বর্ণ ফুলের স্ফুলিঙ্গ। চাহিয়া চাহিয়া চক্ষু স্নিগ্ধ হইয়া যায়, অন্যদিকে যতদূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তালগাছের মাথা জাগিয়াছে, আরো কত প্রকারের ঝোপ ছাড়ার জঙ্গল
তাহার ভিতর দিয়া গিরি মাটি ঢাকা পথটি বহু নিম্নে গোলাপি ফিতার মতো পড়িয়াছে। এ যেন কোন স্বর্গলোকে আসিয়া পৌঁছিয়াছি। বাড়িতে একটা মালি ছাড়া আর কেহ নাই, সেই বাড়ি তত্ত্বাবধান করে এবং দু চারটা মৃত প্রায় গোলাপ গাছে জল দেয়। জল পাহাড়ের উপর পাওয়া যায় না। পাহাড়ের পাদমূলে রাস্তার ধারে একটি কুয়া আছে, সেখান হইতে আনিতে হয়। মালিটার সহিত কথা হইয়াছে, আমার জন্য দু ঘড়া জল রোজ আনিয়া দিবে, তাহাতেই আমার স্নান ও পান দুই কাজে চলিয়া যাইবে। মালিটাকে বলিয়া দিয়াছি, পারত পক্ষে যেন আমার সম্মুখে না আসে, আমি একলা থাকিতে চাই। 8 ফেব্রুয়ারি। কাল রাত্রে এত ঘুমাইয়াছি যে জীবনে বোধহয় এমন ঘুমাই নাই। রাত্রি 9টার সময় শুইতে গিয়াছিলাম, যখন ঘুম ভাঙিল তখন বেলা 7টা। ভোরের রৌদ্র খোলা জানালা দিয়া বিছানায় আসিয়া পড়িয়াছে। গোছগাছ করিয়া সংসার পাতিয়া ফিরিয়াছি। সঙ্গে কিছু চাল ডাল আলু ইত্যাদি আনিয়াছিলাম, তাহাতে আরো 3-4 দিন চলিবে। ফুরাইয়া গেলে মালিকে দিয়া শহরের বাজার হইতে আনাইয়া লইব। ট্রাঙ্কগুলা খুলিয়া দেখিলাম প্রয়োজনীয় দ্রব্য সবই আছে। দাড়ি কামাইবার সরঞ্জাম, সাবান, তেল, আয়না, চিরুনি কিছুই ভুল হয় নাই। এক বান্ডিল ধূপের কাঠিও রহিয়াছে দেখিলাম, ভালোই হইল। এখনো অবশ্য একটু শীত আছে, কিন্তু গরম পড়িতে আরম্ভ করিলে মশার উপদ্রব বাড়িতে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখিতেছি, কতগুলো বই ও কাগজ পেন্সিল ট্রাঙ্কের মধ্যে পুরিয়া দিয়াছে। যদিও এই এক মাসের মধ্যে বই স্পর্শ করিব না প্রতিজ্ঞা করিয়াছি, তবু হাতের কাছে দু একখানা থাকা ভালো। বইগুলা কিন্তু একেবারেই বাজে, পরলোক ভূত দর্শন উন্মাদ প্রতিভা, এসব বই আমি পড়ি না। চাকরটা বছর ভাবিয়াছে আইন ছাড়া অন্য যে কোনো বই পড়িলেই আমি ভালো থাকিব। সে একটু আধটু লেখাপড়া জানে, সাধে কি বলে স্বল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানেও একটা ছোটখাটো লাইব্রেরি আছে দেখিতেছি, একটা ক্ষুদ্র আলমারিতে কোটা কয়েক পুরাতন উপন্যাস, অধিকাংশই সম্মুখের ও পশ্চাতের পাতা ছেঁড়া। যাহোক, পড়িবার যদি ইচ্ছা হয় বইয়ের অভাব হবে না। দুপুর বেলাটা ভারী আনন্দে কাটিল। শূন্য বাড়িময় একাকি ঘুরিয়া বেড়াইলাম। পাহাড়ের উপর এই বৃহৎ বাড়ি কে তৈয়ার করিয়াছিল, ইহার কোন ইতিহাস আছে কি? কলিকাতায় ফিরিয়া বন্ধুকে জিজ্ঞাসা করিব। বাড়ি যেই তৈয়ার করুক তাহার রুচির প্রশংসা করিতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটি প্রতিষ্ঠিত তাহা দেখিতে একটি উল্টানো বাটির মতো, কবি হইলে আর রসালো উপমা দিতে পারিতাম, হয়তো 3700টাও আরো বেশি হইত, কিন্তু আমার পক্ষে উল্টানো বাটি যথেষ্ট। সাদা বাড়িখানা তাহার উপর মাথা তুলিয়া আছে। বাড়িখানা যেমন বৃহৎ তেমনি মজবুত। মোটা মোটা দেওয়ালের মাঝখানে বিশাল এক একটা ঘর, নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সর্বদা গম গম করিতেছে। বাড়ির সম্মুখে খানিকটা সমতল স্থান আছে, তাহাতে গোলাপ বাগান। গোলাপ বাগানের শেষে ফটক, ফটকের বাইরেই নিচে যাইবার ঢালু পাথর ভাঙা পথ পাঁকিয়া বাড়ির কোল দিয়ে নামিয়া গিয়াছে। ফটকের সম্মুখে কিছু দূরে একটা প্রকাণ্ড কূপ গভীর হইয়া কোথায় চলিয়া গিয়াছে তার তল পর্যন্ত দৃষ্টি যায় না। কূপের চারিপাশে আগাছা জন্মিয়াছে, একটা শিমুল গাছ তাহার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। কূপের ভেতর একখণ্ড পাথর ফেলিয়া দেখিলাম, অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ আসিল, কূপটা নিশ্চয় শুষ্ক। সন্ধ্যার সময় কূপের কাছে গিয়া দাঁড়াইলাম, নিচে বেশ অন্ধকার হইয়া গিয়াছে। দূরে দূরে দু একটি প্রদীপ মিটমিট করিয়া চলিতে আরম্ভ করিয়াছে, কিন্তু উপরে এখনো বেশ আলো আছে। পশ্চিম দিকটা গৈরিক ধুলায় ভরিয়া গিয়াছে, দেখিতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটিল। হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করিয়া দেখি এক ঝলক রক্ত সেখানে পড়িয়াছে, কিন্তু তখনই বুঝিতে পারিলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় 2-4টা ফুল ধরিয়াছিল, ইতিপূর্বে লক্ষ্য করি নাই। ফুলটি হাতে লইয়া ফিরিয়াছিলাম, মনে হইল এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়ে আমাকে স্বাগত সম্ভাষণ করিলেন। 9 ফেব্রুয়ারি, আজ শরীরটা ভালো ঠেকিতেছে না, বোধ হয় একটু জ্বর ভাব হইয়াছে, মাথার মধ্যে কেমন একটা উত্তাপ অনুভব করিতেছি, মকদ্দমা লইয়া যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করিয়াছি তাহার কুফল এখনো শরীরে লাগিয়াছে, অকারণে স্নায়ুমণ্ডল উত্তেজিত হইয়া ওঠে, আজ উপবাস করিয়াছি, আশা করি কাল শরীর বেশ ছড়ছড়ে হইয়া যাইবে। 10 ফেব্রুয়ারি, প্রাচীন গ্রীসে সংস্কার ছিল প্রত্যেক গাছ লতা নদী পাহাড়ের একটা করিয়া অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হইলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করিতে মন্দ লাগে না। সাঁওতালদের মধ্যেও এরূপ সংস্কার আছে শুনিয়াছি, যারা বনে জঙ্গলে বাস করে তাহাদের মধ্যে এ প্রকার বিশ্বাস হত স্বাভাবিক, মানুষ যেখানেই থাকুক দেবতা সৃষ্টি না করিয়া থাকিতে পারে না। সে যাই হোক, উপদেবতার কথা কল্পনা করিতে বেশ লাগে। আমার ওই শিমুল গাছটার যদি একটা দেবতা থাকিত তাহাকে দেখিতে কেমন হইত, কিংবা অতদূর যাইবার প্রয়োজন কি, এই পাহাড়েরও তো একটা দেবতা থাকা উচিত, তিনি বা কিরূপ দেখিতে শুনিতে, তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন তবে কেমন হয়। 11 ফেব্রুয়ারি, দিনের বেলাটা পাহাড়ের উপরেই এধার ওধার ঘুরিয়া এবং রান্নাবান্নার কাজ বেশ একরকম কাটিয়া যায়, কিন্তু সন্ধ্যার পর হইতে শয়নের পূর্ব পর্যন্ত এই 3-4 ঘন্টা সময় যেন কিছুতেই কাটিতে চায় না। এখন কৃষ্ণপক্ষ যাইতেছে, সূর্যাস্তের পরই চারিদিক খুট খুটে অন্ধকার হইয়া যায়, তখন পৃথিবী পৃষ্ঠে সমস্ত দৃশ্য লেপিয়া মুছিয়া একাকার হইয়া যায়, কেবল আকাশের তারাগুলা যেন অত্যন্ত নিকটে আসিয়া চক্ষু মেলিয়া চাহিয়া থাকে। আমি ইকনিক কুকারে রান্না চড়াইয়া দিয়া লণ্ঠন চালিয়া ঘরের মধ্যে নীরবে বসিয়া থাকি, লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না, আনাচে কানাচে অন্ধকার থাকিয়া যায়। প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12 ফেব্রুয়ারি, মনটা অকারণে বড় অস্থির হইয়াছে, সন্ধ্যার পর হইতে কেবলই মনে হইতেছে যেন কাহার অদৃশ্য চক্ষু আমাকে অনুসরণ করিতেছে, বারবার ঘাড় ফিরাইয়া পিছনে দেখিতেছি, অথচ বাড়িতে আমি ছাড়া আর কেহ নাই। স্নায়বিক উত্তেজনা তাতে সন্দেহ নাই, কিন্তু বড় অস্থির বোধ হইতেছে, নার্ভের কোন ওষুধ সঙ্গে থাকলে ভালো হইত। 13 ফেব্রুয়ারি, কাল রাত্রে এক অদ্ভুত ব্যাপার ঘটিয়াছে, আমার স্নায়ুগুলো এখনো ধাতস্থ হয় নাই, কিংবা না না ওসব আমি বিশ্বাস করি না, ঘুমাইয়া পড়িয়াছিলাম, অনেক রাত্রে ঘুম ভাঙিয়া গেল, কে যেন আমার সর্বাঙ্গে অতি লঘু স্পর্শে হাত বুলাইয়া দিতেছে, কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ তা বলিতে পারি না, মুখের উপর হইতে আঙুল চালাইয়া পায়ের পাতা পর্যন্ত লইয়া যাইতেছে, আবার ফিরে আসিতেছে, ঘর অন্ধকার ছিল, এই শারীরিক সুখ স্পর্শের মোহে কিছুক্ষণ আচ্ছন্ন থাকিয়া ধর্মর করিয়া বিছানে উঠিয়া বসিলাম, মনে হইল কে যেন নিঃশব্দে শয্যার পাশ হইতে সরিয়া গেল, এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটিয়া গিয়াছিল, ভাবিলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলাইয়া দিবে কেন, তাছাড়া ঘরের দরজা বন্ধ করিয়া শুইয়াছি, আমি উচ্চকণ্ঠে রাখিলাম কে, কোন সাড়া নাই, গা ছমছম করিতে লাগিল, বালিশের পাশে দেশলাই ছিল, আলো জ্বালিলাম, ঘরে কেউ নাই, দরজা পূর্ববৎ বন্ধ, ভাবিলাম ঘুমাইয়া নিশ্চয়ই স্বপ্ন দেখিয়াছি, এমন অনেক সময় হয় ঘুম ভাঙিয়াছে মনে হইল, ঘুম সত্যই ভাঙে না, নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে, দ্বার খুলিয়া বাইরে আসিলাম। খোলা বারান্দায় আসিয়া দেখিলাম এক আকাশ নক্ষত্র জল জল করিতেছে। ঘরের বদ্ধ বায়ু হইতে বাইরে আসিয়া বেশ আরাম বোধ হইল। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারিদিকে যেন নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতেছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করিবার পর একটু গা শীত করিতে লাগিল। আবার ঘরে ফিরিয়া দরজা বন্ধ করিয়া শুইলাম। আলোটা নিভাইলাম না, কমাইয়া দিয়া মাথার শিওরে রাখিয়া দিলাম। এটা কি সত্যই স্বপ্ন? রাত্রে আর ঘুম হইল না। 14 ফেব্রুয়ারি, কাল আর কোনো স্বপ্ন দেখি নাই। আধো আশা আধো আশঙ্কা লইয়া শুইতে গিয়াছিলাম, হয়তো আজ আবার স্বপ্ন দেখিব, কিন্তু কিছুই দেখি নাই। আজ শরীর বেশ ভালো বোধ হইতেছে। চাল ডাল কেরোসিন তৈল ইত্যাদি ফুরাইয়া গিয়াছিল, মালিকে দিয়া বাজার হইতে আনাইয়া লইয়াছি। মালিকটা চাতে গোয়ালা হইলেও বেশ বুদ্ধিমান লোক। সেই যে তাহাকে আমার সম্মুখে আসিতে মানা করিয়া দিয়াছিলাম, তারপর হইতে নিতান্ত প্রয়োজন না হইলে আমার কাছে আসে না। কখন জল দিয়া যায় আমি জানিতেও পারি না। আমিও আসিয়া অবধি পাহাড় হইতে নিচে নামি নেই। সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয় নাই বলিলেই চলে। নিচে রাস্তা দিয়া মানুষ চলাচল করিতে দেখিয়াছি বটে, কিন্তু এত দূর হইতে তাহাদের মুখ দেখিতে পাই নাই। আজ বাড়িতে চিঠি দিয়াছি, লিখিয়াছি বেশ ভালো আছি, কিন্তু তাহাদের চিঠিপত্র দিতে বারণ করিয়া দিয়াছি। আমার এই পিজন বাসের মাথুর্য চিঠিপত্রের দ্বারাও খণ্ডিত হয় ইহা আমার ইচ্ছা নয়। বাহিরের পৃথিবীতে কোথায় কি ঘটিতেছে না ঘটিতেছে তাহার খোঁজও রাখিতে চাই না। 15 ফেব্রুয়ারি, আজ আবার মনটা অস্থির হইয়াছে। কি যেন হইয়াছে অথচ ঠিক বুঝিতে পারিতেছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এমন হইতেছে কেন? কাল ভাবিতেছি একবার শহরটা দেখিয়ে আসিব। শুনিয়াছি নবাবী আমলের অনেক দ্রষ্টব্য স্থান আছে। কাছে কোথায় নাকি সীতাকুণ্ড নামে গরম জলের একটা প্রস্রবণ আছে, বন্ধু বলিয়া দিয়েছিলেন সেটা দেখা যায়। অতএব সেটাও দেখিতে হইবে। 16 ফেব্রুয়ারি, কাল রাত্রে আবার সেই রূপ ঘটিয়াছে। স্বপ্ন নয়, এই স্বপ্ন নয়, স্পষ্ট অনুভব করিলাম। কে আমার পাশে বসিয়া অতি কোমল হস্তে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলাইয়া দিতেছে। অনেকক্ষণ চোখ বুঝিয়া নিস্পন্দ বক্ষে শুইয়া রহিলাম। বালিশের তলায় ঘড়িটা টিক টিক করিতেছে শুনতে পাইলাম। সুতরাং এ ঘুমের ঘড়ির স্বপ্ন দেখা হইতেই পারে না। অদৃশ্য হাতটা কতবার আমার আপাদ মস্তক পুলাইয়া গেল তাহা বলিতে পারি না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে আসিয়াছে, তখন হাত বাড়াইয়া আমি সেটা ধরিতে গেলাম। মনে হইল আমার মুঠির মধ্যে হাতটা কলিয়া মিলাইয়া গেল, হাত পুলানো বন্ধ হইল। অনুভবে বুঝিলাম সে শয্যার পাশে দাঁড়াইয়া আছে, এখনো যায় নাই। আমি চোখ চাহিয়া শুইয়া রহিলাম, সেও দাঁড়াইয়া রহিল। ঘর অন্ধকার, কিছুই দেখিতে পাইতেছি না। চোখ খুলিয়া থাকা বা বুঝিয়া থাকায় কোন প্রভেদ নাই। উৎকর্ণ হইয়া শুনিবার চেষ্টা করিলাম কোন শব্দ হয় কিনা। দরজায় কোথাও ঘুম ধরিয়াছে, তারই শব্দ শুনিতেছি, আর কোন শব্দ নাই। অতীন্দ্রিয় অনুভূতি দ্বারা বুঝিলাম সে আস্তে আস্তে চলিয়া গেল, আজ আর আসিবে না। ঘুমাইয়া পড়িলে হয়তো থাকিত। আমি যখনই ঘুমাই তখনই কি সে আমার সুপ্ত শরীরের উপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটু ভয় করিল না কেন? শুনলেন গল্পটির প্রথম অংশ। অশরীরী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এখন শুনব গল্পটির বাকি অংশ। 17 ফেব্রুয়ারি। আমার শিমুল গাছ রক্ত রাঙা ফুলে ফুলে ভরিয়া উঠিয়াছে, গাছে পাতা নাই, কেবলই ফুল। সেদিন যে আমার কাঁধের ওপর এক ঝলক রক্তের মতো ফুল পড়িয়াছিল সে কি স্বাভাবিক? এত স্থান থাকিতে আমার কাঁধের উপরই বা পড়িল কেন? তবে কি কোন অদৃশ্য হস্ত গাছ হইতে ফুল ছিঁড়িয়া আমার গায়ে ফেলিয়াছিল? কে সে? বৃক্ষ দেবতা? না আমারই মতো মানুষের দেহ বিমুক্ত আত্মা, তাই কি একটা দেহহীন আত্মা? সে আমাকে পাইয়া খুশি হইয়াছে তাহাই কি আকারে ইঙ্গিতে জানাইতে চায়? সে আমার সহিত বন্ধুত্ব স্থাপন করিতে চায়, তাই কি সেদিন ফুল দিয়া আমার সম্বর্ধনা করিয়াছিল? তবে কি সত্যই প্রেত জনী আছে, দেহ মুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, কিন্তু
there are more things in heaven and earth.
একটা বিষয়ে ভারী আশ্চর্য লাগিতেছে, ভয় করে না কেন? এই নির্জন স্থানে একলা আছি, এই অবস্থায় ভয় হওয়াই তো স্বাভাবিক।
18 ফেব্রুয়ারি। আনমনে দিন কাটিয়া গেল, শূন্য বাড়িময় কেবল ঘুরিয়া বেড়াইলাম। পছিয়া হাওয়া দিতেছে, খুব ধুলা উড়িতেছে, গঙ্গার চরের দিকটা বালুতে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আজ কিছু ঘটে নাই, মনটা উদাস বোধ হইতেছে।
19 ফেব্রুয়ারি।
দিনটা যেন রাত্রির প্রতীক্ষাতেই কাটিয়া গেল, দিনের বেলা কিছু অনুভব করি না কেন। সন্ধ্যার সময় দেখিলাম পশ্চিম আকাশে সরু একটা চাঁদ দেখা দিয়াছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল, তখন আবার নিরন্ধ্র অন্ধকার জগৎ গ্রাস করিয়া লইল। পিকনিক কুকারে রান্না চড়াইয়া অন্য মনে বসিয়াছিলাম, আলোটা সম্মুখের ভাঙা টেবিলে বসানো ছিল, অদূরে কতগুলো ধূপ জ্বালিয়া দিয়েছিলাম, তাহারই সুগন্ধ থুমে ঘরটি পূর্ণ হইয়া উঠিয়াছিল। আর তো যা হোক, একটা কিছু না পড়িয়া থাকা যায় না। বসিয়া বসিয়া সহসা কি মনে হইল বাক্স হইতে সে প্রেততত্ত্ব সম্বন্ধে বইখানা বাহির করিয়া পড়িতে আরম্ভ করিলাম। গল্প, নেহাত গল্প, সত্য অনুভূতির ছায়া মাত্র এসব কাহিনীতে নাই। আমি যেমন করিয়া তাহাকে অনুভব করিয়াছি, চোখে না দেখিয়াও সর্বাঙ্গ দিয়া তাহার সামীপ্য উপলব্ধি করিয়াছি, সেরূপ ভাবে আর কে প্রত্যক্ষ করিয়াছে? ইহারা লিখিতেছে চোখে দেখিয়াছে, চোখে দেখা কি যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখিতে? আমারই মত কি তার হস্ত পদ অবয়ব আছে? মানুষের চেহারা না অন্য কিছু? বই হইতে চোখ তুলিয়া ভাবিতেছি এমন সময় আমার দৃষ্টির সম্মুখে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটিল। ধূপের কাঠিগুলো হইতে যে ক্ষীণ ধূম রেখা উঠেছিল তা শূন্যে কুণ্ডলি পাকাইতে পাকাইতে যেন একটা বিশিষ্ট আকার ধারণ করিতে লাগিল। অদৃশ্য কাঁচের শিশিতে রঙিন জল ঢালিলে যেমন তাহার শিশির আকারটি প্রকাশ করিয়া দেয়, আমার মনে হইল ওই ধোঁয়া যেন কোন অদৃশ্য আধারে প্রবেশ করিয়া ধীরে ধীরে তদারকত্ব প্রাপ্ত হইতেছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখিতে লাগিলাম, ক্রমে ধূসর রঙের একটি বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভেতর মানুষের দেহ ঢাকা রহিয়াছে, বস্ত্রের ভাঁজে ভাঁজে তাহার পরিচয় পাইতে লাগিলাম। ধূমকুণ্ডলে মূর্তি করিয়া চলিল, আবছায়া মূর্তির ভেতর দিয়া ওপারের দেয়াল দেখিতে পাইতেছি, কিন্তু তবু তাহার ডৌল হইতে বেশ বোঝা যায় যে একটা মানুষের চেহারা। ধূম পাকাইয়া পাকাইয়া উঠতে উঠিতে উঠিতে ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছিল, এইবার তাহার মুখ দেখিতে পাইব। কিরকম সে মুখ! বিকট, ভয়ানক। কিন্তু কিন্তু ঠিক এই সময় সহসা সব ছত্রাকার হইয়া গেল, জানলা দিয়া একটা দমকা হাওয়া আসিয়া ওই ধূম মূর্তিকে ছিন্ন ভিন্ন করিয়া দিল। মুখ দেখা হইল না। প্রতীক্ষা করিয়া রহিলাম যদি আবার দেখিতে পাই, কিন্তু আর সে মূর্তি গড়িয়া উঠিল না। 20 ফেব্রুয়ারি, সে আছে তাহাতে তিলমাত্র সন্দেহ নাই। ই আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলা সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা হইলেই আমার পাশে আসিয়া দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মিলিয়া থাকে। আমি তাহাকে দেখিতে পাই না বটে, কিন্তু যাহা দেখিতে পাওয়া যায় না তাই কি মিথ্যা? বাতাস দেখিতে পাই না, বাতাস কি মিথ্যা? শুনিয়াছি এক প্রকার গ্যাস আছে যাহা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তাহা আঘ্রাণ করিলে মানুষ মরিয়া যায়। সে গ্যাস কি মিথ্যা? না, সে আছে, আমার মন জানিয়াছে সে আছে। 21 ফেব্রুয়ারি, কে সে? তাহার স্পর্শ আমি অনুভব করিয়াছি, কিন্তু তাহাকে স্পর্শ করিতে পারি না কেন? শুনিতে গেলেই সে মিলাইয়া যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন? রক্ত মাংসের চক্ষু দিয়া ইহাদের কি দেখা যায় না? আমি এখন শয়নের পূর্বে ডায়েরি লিখিতেছি, আর সে ঠিক আমার পিছনে দাঁড়াইয়া আমার লেখা পড়িতেছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিতেছে, কিন্তু মুখ ফিরাইলে তাহাকে দেখিতে পাইব না। সে মিলাইয়া যাইবে, কেন এমন হয়? তাহাকে কি দেখিতে পাইব না? দেখিবার কি তুর্ত আগ্রহ যে প্রাণে জাগিয়াছে তাহা কি বলিব? তাহার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোন রকমে মূর্ত করিয়া তুলিতে পারিতাম, কোন কি উপায় নাই? 22 ফেব্রুয়ারি, কাল রাত্রে সে আর আসে নাই। সমস্ত রাত্রে তার প্রতীক্ষা করিলাম, কিন্তু তবু সে আসিল না। কেন আসিল না? তবে কি আর আসিবে না? নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হইতেছে। আমার প্রতি রজনীর সহচর সহসা আমাকে ফেলিয়া চলিয়া গিয়াছে। আর যদি না আসে? 23 ফেব্রুয়ারি, জানিয়াছি সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার, যেন ধারণা করিতে পারিতেছি না। আজ সকালে স্নান করিয়া চুল আঁচড়াইতে গিয়া দেখি এক কাছি দীর্ঘ কালো চুল আমার চিরুনিতে জড়ানো রহিয়াছে। এ চুল আমার চিরুনিতে কোথা হইতে আসিল? বুঝিয়াছি এ তাহার চুল। সে নারী, কখন তুমি আমার চিরুনিতে কেশ প্রসাদন করিয়া অভিজ্ঞানখানি রাখিয়া গিয়াছ? কি সুন্দর তোমার চুল! তুমি আমার ভালোবাসো, তাই বুঝি আমার চিরুনিতে কেশ প্রসাদন করিয়াছিলে? আমার আরশিতে মুখ দেখিয়াছিলে কি? কেমন সে মুখ? তার প্রতিবিম্ব কেন আরশিতে রাখিয়া যাও নাই? তাহা হইলে আমি তো তোমাকে দেখিতে পাইতাম। ও গো রহস্যময়ী, দেখা দাও এই সুন্দর সুকোমল চুল গাছে যে তরুণ তনুর শোভা বর্ধন করিয়াছিল, সেই দেহখানি আমাকে একবার দেখাও। আমি যে তোমায় ভালোবাসি, তুমি নারী, তাহা জানিবার পূর্ব হইতেই যে তোমায় ভালোবাসি। কেমন তোমার রূপ, যে শিমুল ফুল দিয়া প্রথম আমায় সম্ভাষণ করিয়াছিলে, তাহারই মতো দিক আলো করা রূপ কি তোমার? তাই কি নিজের রূপের প্রতিচ্ছবিটি সেদিন আমার কাছে পাঠাইয়াছিলে? অধর কি তোমার অমনি রক্তিম বর্ণ? পায়ের আলটা কি উহারি রঙে রাঙা? কেমন করিয়া কোন ভঙ্গিতে বসিয়া তুমি আমার চিরুনি দিয়া চুল বাঁধিয়াছিলে? কেমন সে কবরীবন্ধ, একটি রক্তরাঙা শিমুল ফুল কি সেই কবরীতে পড়িয়াছিলে? আমার এই 36 বৎসর বয়স পর্যন্ত কখনো আমি নারীর মুখের দিকে চোখ তুলিয়া দেখি নাই। আজ তোমাকে না দেখিয়াই তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। ও গো অশরীরিণী, একবার রূপ ধরিয়া আমার সম্মুখে দাঁড়াও। চব্বিশ ফেব্রুয়ারি, তাহার প্রেমের মোহে আমি ডুবিয়ে আছি, আর নিদ্রায় আমার প্রয়োজন কি? আমার মনে হইতেছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করিয়া ফেলিতেছে, আমার অস্থি মাংস মেদ মজ্জা জীর্ণ করিয়া জঠরস্থ অম্ল রসের মতো আমাকে পরিপাক করিয়া ফেলিতেছে। এমন না হইলে ভালোবাসা। পঁচিশ ফেব্রুয়ারি, আজ সকালে হঠাৎ মালিটার সঙ্গে দেখা হইয়া গেল, তাহাকে গালাগালি দিয়া তাড়াইয়া দিয়াছি, মানুষের মুখ আমি দেখিতে চাই না। সমস্ত দিন কিছু আহার করি নাই, ভালো লাগে না, আহারে রুচি নাই, তাছাড়া রান্নার হাঙ্গামা অসচ্ছ, গরম পড়িয়া গিয়াছে, মাথার ভিতরটা ঝাঁঝা করিতেছে। কাল সারা রাত্রি জাগিয়াছিলাম, কিন্তু তাহাকে দেখিতে পাইলাম না। সে কাল আমার পাশে আসিয়া শুইয়াছিল, স্পষ্ট অনুভব করিয়াছি তাহার অস্পষ্ট মধুর দেহ সৌরভ আখ্যান করিয়াছি, কিন্তু তাহাকে ধরিতে গিয়া দেখিলাম শূন্য, কিছু নাই। জানি সে আমার চোখে দেখা দিবার জন্য, আমার বাহুতে ধরা দিবার জন্য আকুল হইয়াছে, কিন্তু পারিতেছে না। তাহার এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করিতেছি। মধ্যরাত্রি হইতে প্রভাত পর্যন্ত খোলা আকাশের তলায় পায়চারি করিয়াছি, সেও আমার পাশে পাশে বেড়াইয়াছে। তাহাকে বারবার জিজ্ঞাসা করিয়াছি কি করিলে তাহার দেখা পাইব, সে উত্তর দেয় নাই, কিংবা তাহার উত্তর আমার কানে পৌঁছায় নাই। সকাল হইতেই সে চলিয়া গেল, মনে হইল ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হইয়া গেল, চর্মচক্ষে তাহাকে দেখিতে পাওয়া কি সম্ভব নয়। ২৬ ফেব্রুয়ারি, না, রক্ত মাংসের শরীরে তাহাকে পাইব না, সে সূক্ষ্ম লোকের অধিবাসিনী, স্থূল মর্ত লোক হইতে আমি তাহার নাগাল পাইব না, আমার এই জড় দেহটাই ব্যবধান হইয়াছে। ২৭ ফেব্রুয়ারি, আহার নাই, নিদ্রা নাই, মাথার মধ্যে আগুন জ্বলিতেছে, আয়নায় নিজের মুখ দেখিলাম, এ কি সত্যই আমি না আর কেহ? আমি তাহাকে চাই, যেমন করিয়া হোক চাই, স্থূল শরীরে যদি না পাই তবে। ২৮ ফেব্রুয়ারি, হ্যাঁ সেই ভালো, আর পারি না, শিমুল গাছের যে ডালটা কূপের মুখে ছুকিয়ে আছে তাহাতে একটা তুড়ি টাঙাইয়াছি, আজ সন্ধ্যায় যখন তাহার আসিবার সময় হইবে তখন সখী, আর দেরি নাই, আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠিবে তুমি কবরে বাঁধিয়া প্রস্তুত হইয়া থাকিও, তোমার রক্ত রাঙা ফুলের থালা সাজাইয়া রাখিও, আমি আসিব, তোমাকে চক্ষু ভরিয়া দেখিব, আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। বর্তা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করিয়া বলিল, এইখানেই লেখা শেষ। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অশরীরী।
Uncensored story of the week. হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাসেল ভাই তো সবসময় ভালোর তলে থাকেন, এই জন্য আপনি কেমন আছেন এটার জিজ্ঞেস করলাম না। তো রাসেল ভাই, আমি আমার জীবনের ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর কাল রাতের ঘটনা আপনার কাছে সেন্ড করলাম, যদি ভালো লেগে থাকে সেটা আপনি পাবলিককে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমার নাম ইয়ামির আহমেদ, আমার বাসা রাজশাহী জেলার তানোর উপজেলায়। আমার যখন ঘটনাটি ঘটে গেছিল তখন আমি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করি। আমার এলাকায় কিছু ফ্রেন্ড আছে, চারজন আলামিন, রকি, সজল, রাইহানি, সকল চার পাঁচজন ফ্রেন্ড আমরা বিভিন্ন জায়গায় ইসলামী তাফসির শুনতে যেতাম। আমাদের প্ল্যানিং ছিল আমরা একদিন ইসলামী তাফসির শুনতে যাব। তখন আমার সপ্তম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা চলছিল, আমি বিকালে পরীক্ষা দিয়ে এসে পড়তে বসি আবার পরবর্তী দিনের জন্য। পড়তে পড়তে দেখি রাত 9টা পার হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আমার পাশের বাসায় যে ফ্রেন্ড ছিল আমি তার বাসায় যে জিজ্ঞেস করে আন্টি বলল তারা নাকি ইসলামী তাফসির শুনতে চলে গেছে। তো আমি এখন একা কিছুক্ষণ ভাবলাম, ভাবার পর ডিসিশন দিলাম যে আমি সেখানে যাব। তখন আবার হচ্ছে অন্ধকারচ্ছন্ন রাত ছিল, ভয় লাগছিল, তারপরও যা ডিসিশন নিলাম। আমি যে রাস্তা দিয়ে যাবো সে রাস্তার একটু বর্ণনা দিয়ে নি রাসুল ভাই। রাস্তার দুই পাশে আম গাছ, শিশু গাছ, বট গাছ, খেজুর গাছ, এসব গাছ ঘন ঘন ভাবে দুই পাশ দিয়ে বয়ে গেছে। আর আমার গ্রাম থেকে আমি যে গ্রামে যাব এটার দূরত্ব হচ্ছে 4-5 কিলোমিটার, মোহাম্মদপুর গ্রাম। তো আমার এই রাস্তার মাঝখানে আবার দুটো ভয়ঙ্কর প্লেস পড়বে, একটা হচ্ছে বুরুজ ব্রিজ ঘাট, আর একটা হচ্ছে আমরা স্থানীয় ভাষায় দরগা বলে থাকি ওইটাকে। দরগাটা আসলে দিনের বেলা ওই জায়গাটা অনেক অন্ধকার থাকে, পুরনো কয়েকটা বট গাছ আছে, খেজুর গাছ এবং সব ঝাড় আছে। তো বুরুজ ব্রিজ ঘাট কিছু কিছু ঘটনা আছে, ভয়ঙ্কর ঘটনা, আমাদের এলাকার সবাই ঘটনাগুলো সম্পর্কে অবগত। আমি একটা ঘটনা শেয়ার করি। আমি যে হুজুর কাছে কলসের পরে শিখেছি, আমজাদ হুজুর, ওই হুজুর আমাকে আমাদেরকে আর কি গল্পটা শোনাইছিল। তো হুজুর বলেছিল ওই ব্রিজের মাঝখানে হচ্ছে যে মসজিদ, ওই মসজিদের ইমাম ছিলেন আবার তখন হুজুর। হুজুর বলেছিলেন যে ওই রাতের বেলায় ট্রাকের ড্রাইভার নাকি হুজুরকে মসজিদে ঘুমাতো, হুজুর ওনাকে ডেকে নিয়ে এসে হুজুর ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকতো, তারপর ড্রাইভাররা ট্রাক নিয়ে পার হতো। এটা আসলে নিয়ে আসতে জন্য যারা ওই ভয়ঙ্কর কিছু ঘটনার মুখোমুখি হতো তারা আর কি হুজুরের সহায়তা নিতেন। তো হুজুর বলতেন যে ট্রাকের ড্রাইভার নাকি মাঝে মধ্যে ব্রিজের মাঝখানে অনেক লম্বা চুল বিছিয়ে সাদা পোশাক পরানো মহিলা জিন শুয়ে থাকতো ব্রিজের মাঝখানে। তো যারা এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলোর মুখোমুখি হতো তারা হুজুরের সহায়তা নিতেন। তো এই সকল ঘটনা যেহেতু আমি জানি আর মনে মনে এগুলো উদয় হচ্ছে, আমি অনেক ভয় ভয় রাস্তাগুলো রাস্তাতে সময় পার করছিলাম। তো যাই হোক, দরুদ পাঠ করতে করতে আমি চলে গেছি। তো আমি ওখানে যে আবার ফ্রেন্ডদেরকে খোঁজাখুঁজি করলাম, তো আমি তাদেরকে পাইনি। ও আবার ইসলামী তাফসির শুনতে শুনতে মাঝখানে আবার মাথায় বুদ্ধি আসলো যে আমি যদি ইসলামী তাফসির শেষ করি তাহলে তো রাত 1:30-2 বেজে যাবে। তো আমি আবার এই চিন্তা করে তখন যাওয়ার সময় রাস্তাতে একা আবার আমার জন্য ডিফিকাল্ট হবে, আমি আবার এইসব চিন্তা ভাবনা করে ইসলামী তাফসির শোনার মাঝখানে আমি বাড়ির উদ্দেশ্যে ব্যাক করি। আর এটাই আসলে আমার জীবনে কাল রাতে দাঁড়াইছিল। তো যাক, আমি যে দরগাটার কথা বলেছিলাম রাসেল ভাই, ওই দরগাটার কাছে আসতেই দেখি একটা কালো বিড়াল চোখগুলো অনেক জল জল করছে। এমনি অন্ধকারচ্ছন্ন হলেও এমন অন্ধকার না যে আসলে কালো বিড়াল কালোর মাঝখানে হারিয়ে যাবে, বোঝা যাচ্ছে যে একটু কালো বিড়াল আর কি। তো কালো বিড়ালটা চোখগুলো মানে মানুষের চোখে দেখলে যেরকম, বিড়ালটা আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি এটা দেখে ভীষণ ভয় পাই, দোয়া পাঠ করা শুরু করে দিই, আয়াতুল কুরসি পাঠ করছিলাম। তো কালো বিড়ালটা আবার দৌড় দিয়ে আমার পাশ দিয়ে চলে গেল, আমি খুব ভয় পেলাম। আমি দোয়া পাঠ করতে করতে ওই দরগাটা পার হয়ে চলে যাই, একটু পার হতেই দেখি সামনে সেম কালো বিড়ালটা আবার আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি ভীষণ ভয় পাই, আমি আসলে কি করবো বুঝতে পারছিলাম না। বিড়ালটা আবার দৌড়তে আমার পাশ দিয়ে চলে গেল। আমি তখন লুঙ্গি পরানো ছিল, আমি লুঙ্গিটা এটা সেটা অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করছি। দৌড়াতে দৌড়াতে আমি ব্রিজের কাছে চলে আসি। তো ব্রিজের কিছু মানে 100-150 মিটার হবে ব্রিজটা। তো আমি ব্রিজের পা রাখতে লোহার ব্রিজ, যে বিড়ালটা আমার পাশ দিয়ে গেল সেম দুইটা বিড়াল ব্রিজের মানে ওই প্রান্ত থেকে দাঁড়িয়ে আছে, চোখগুলো অনেক ভয়ঙ্কর জল জল করছে। আমি এটা আসলে দেখার জন্য মোটেও মানে প্রস্তুত ছিলাম না, কি করব বুঝতে পারছিলাম না। বিড়াল দুটো অনেক জোরে দৌড়ে আমার দিকে চলে আসছে, আমি খুবই ভয় পেলাম। আমিও দৌড়াচ্ছি ওই সাইডে, বিড়ালটা আবার দুই বিড়াল দুই সাইডে দৌড় দিয়ে চলে গেল, আমিও দৌড়াচ্ছি। এবার লোহার ব্রিজ যেহেতু মানে পিছন দিয়ে তো দৌড়ালে তো নিস্তব্ধ রাত, অবশ্যই মানুষ হাঁটলেও বোঝা যাবে ব্রিজ, লোহার ব্রিজে একটা শব্দ হয় হাঁটলে। আমি বুঝতে পারছি যে আমার পিছন দিয়ে ওই বিড়াল দুটো আমার পিছন দিয়ে দৌড়ে দৌড়ে আসছে। আমি আসলে দৌড়াচ্ছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হোক আমি মানে পিছনে ঘুরে তাকিয়ে দেখছি ওই বিড়াল দুটো একই রকম চেহারা, বাট ওটার সাইজ হয়ে গেছে কুকুরের মতো। এটা তো দেখে আমি খুব ভয় পেয়েছি একদম, তখনই সঙ্গে সঙ্গে আমি ওখানে সেন্সলেস পড়ে গেছি। পরে আমি শেষ ফের পর দেখে আমি বাসাই বাবা মা আত্মীয় স্বজন সবাই ফ্রেন্ড আমাকে নাকি আবার ওখান থেকে নিয়ে আসছিল, এটা মা গল্প করে শোনাইছিল। আমি কয়েকদিন ভীষণভাবে অসুস্থ ছিলাম, আমার এই ঘটনার সঙ্গে আমার ফ্রেন্ডরা এলাকার মানুষজন সবাই পরিচিত, পুরুষ ব্রিজঘাটের ভয়ানক ওই ঘটনাগুলোর সাথেও এলাকার মানুষ অবগত আছে ওই ঘটনাগুলো সম্পর্কে। এই ছিল রাসেল ভাই আমার জীবনে একমাত্র ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। যদি ভালো লেগে থাকে সেটা আপনি বাবুকে শেয়ার করতে পারেন। কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। থ্যাংকস টু অল, থ্যাংকস টু রাসেল ভাই।
শুনছিলাম শিরোনামহীনের দ্বিতীয় জীবন। আপনি আছেন রেডিও ফুট 88 FM, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, ফুট FM হরর ক্লাবে। আর আপনাদেরকে এখন একটা নিউজ দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সবার আগে 10 লক্ষ 4.5G গ্রাহক নিয়ে রবি এখন দেশের এক নম্বর 4.5G নেটওয়ার্ক। আর এই আনন্দ সেলিব্রেট করতে রবি দিচ্ছে 10 দিনের জন্য 1GB ইন্টারনেট মাত্র 10 টাকায়, আবার সীমিত সময়ের জন্য। তাই আজই উপভোগ করতে ডায়াল করুন *123*410# আর এখন আমার সাথে আছেন কে, রাসেল ভাই।
হ্যালো সৃষ্টি।
হ্যালো রাসেল ভাই,
কি অবস্থা?
হ্যাঁ রাসেল ভাই, আজকে কিন্তু খুব মানে ভালো একটা এপিসোড যাচ্ছে আমার জন্য।
হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে আমি শুনছিলাম
প্রিয় একটা গল্প অশরীরী আছে।
আগে যেটা শুনলাম সেটা শুনে আসলে গায়ে কাটা দেওয়ার মতো একটা ঘটনা না, একটা গল্প, এবং সত্যি খুব ভালো লাগছিল। ঘড়িতে সময় রাত 12:53 শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর সৃষ্টি, আমরা শুরুতেই কিছু আজকের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো কিছু পড়ে ফেলি।
হ্যাঁ রাসেল ভাই, এই গল্প যখন চলছিল ঠিক তখন থেকে আমি দেখছিলাম যে কমেন্ট সেকশনে অনেকেই লিখছেন যে গল্প ভালো লাগছে। তো এখন যে কমেন্টগুলো দেখতে পাচ্ছি, রনি রিয়াদ আছেন, লিখেছেন যে সৃষ্টি ভাই রাসেল ভাইকে বলবেন কি জুজু আসছে, ভয় দেখাচ্ছেন কি রাসেল ভাই, সেই জন্য ভয়ের
জুজু আসছে। এর পরের লাইনটা হয়ে হচ্ছে জুজু খাচ্ছে। হ্যাঁ জুজু খাচ্ছে। এখন ঘরের মধ্যে যদি এখন কেউ ভূত এফএম হরর ক্লাব শুনতে শুনতে হঠাৎ করে জুজু দেখে ফেলেন, যেটা কিনা ঠিক মানুষও না আবার পশু আকৃতি, কিন্তু কি পশু আপনি সেটাও বুঝতে পারছেন না, তাহলে ব্যাপারটা কেমন হবে একবার চিন্তা করে দেখুন। এবং এই মুহূর্তে সেই রকম ভয়ের ঘটনা যদি আপনার জীবনে ঘটে যায় বা কিছু একটা আপনি এক্সপিরিয়েন্স করে ফেলেন, তাহলে কি করবেন সেটা আমাদের লিখে পাঠাতে পারেন www.facebook.com/radiofurti-তে গিয়ে। ঠিক আজকের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে
আমাদের সাথে আরো আছেন তৌফিক আহমেদ, সুমন, লাস্ট কিছু এপিসোডের মতো আজকেও রাত্রির আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কুলকুল, হরর ক্লাব শোনার জন্য পারফেক্ট আবহাওয়া
একদম আমার কাছে তাই মনে হয়। আমি একটু ছোট্ট করে বলে দিই যে আগামীকাল ভূত এফএমে আপনারা শুনবেন আমাদের যে যারা ঘটনা নিয়ে আসছেন তারা সবাই নতুন, এবং আমরা সেই সাথে আপনাদের জন্য কিছু অডিও ক্লিপ চেষ্টা করব প্লে করতে যদি সময় পাই, সেই সাথে কিছু ঘটনা পড়ে শোনাবো যদি সময় পাই, তাহলে ডেফিনেটলি আমরা সবকিছুই করব। আমাদের মূল লক্ষ্য থাকবে যে নতুন গেস্টরা আছেন কালকে তাদের ঘটনা শোনা, এবং তারপরে পাশাপাশি আমরা আপনাদের অন্য সব কিছুর এক্সপিরিয়েন্স দেব এবং সেখানে নিয়ে যাব। সো আশা করব যে রাত 11:59 মিনিটে ঠিক আপনি চলে আসবেন ভূত এফএম শুনতে, এবং অবশ্যই অবশ্যই কোনোভাবেই মিস করা যাবে না।
এই হলো ঘটনা। আর সৃষ্টি, তুমি এরপরে আজকে কি করবা? রাসেল ভাই, এরপরের আওয়ারে কিন্তু আরো বেশ কয়েকটা স্টোরি আছে। তো তার আগে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা ভূত এফএমের যে বইগুলো বই মেলা বের হতো সেখান থেকে একটা বই থেকে একটা স্টোরি, মানে ভূত এফএমের ঘটনা যেটা বইয়ের স্টোরি হিসেবে প্রকাশ পেয়েছে সেই স্টোরিটা করব, এবং বইটার নাম হচ্ছে 13টি লোবান কখনো নেবে না।
তো 13টি লোবান নেবে না।
তো এই নামকরণটা কিভাবে, এটা আমার ভূত এফএমের বইগুলোর নামগুলো খুবই ভালো লাগে, এই নামটার কারণটা জানতে চাই।
ওই বইয়ের নামগুলো হঠাৎ করেই মাথায় আসতো, এবং 13টি লোবান হচ্ছে 13টি ঘটনা, যে ঘটনাগুলো এই বইয়ে স্থান পেয়েছে, এবং এই বইয়ের 13টি ঘটনা 13টি জ্বলন্ত লোবানের মতো, যে লোবান কখনো নিভবে না। মানে একবার যদি আপনার মনের ভেতরে গল্পগুলো জায়গা করে নেয়, ঘটনাগুলো জায়গা করে নেয়, এবং সেই ঘটনা যদি মানে আপনার মনের ভেতরে ঢুকে পড়ে, তাহলে সেই ঘটনার মানে জ্বলন্ত অনুভূতি যেমন আপনি পাবেন ঠিক সেইভাবে পাবেন সুগন্ধ, ঠিক সেইভাবেই আপনি পাবেন এক অদ্ভুত অনুভূতি। তো সেখান থেকে নামটা 13টা লোবান নেবে না।
ও, আমার আসলে এখন মনে হচ্ছে যে আসলে কি সার্থক একটা নাম, কারণ আমি যে গল্পটা আজকে পড়েছি এবং পড়বো ইনফ্যাক্ট নেক্সট আওয়ারে আপনাদেরও শোনাবো, আমার মনের মধ্যে মনে হয়েছে যে গল্পটা পড়তে পড়তে মনে হয়েছে যে এরকম কোন একটা সিচুয়েশনে গেলে হয়তো সেই ঘটনাটা আমার বারবার মনে পড়বে, মানে পুকুর ঘাটের পাশের ঘটনা। আমার এরপর মনে হয় যে পুকুর ঘাটে গেলে বোধ হয় এই ঘটনাটা আমাকে তাড়া করতে পারে।
সেটাই, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে আমরা একটু আগে শরবিন্দুর একটা ঘটনা মানে গল্প শুনলাম, এবং আমরা মানে কি বলবো যে সাধারণ মানুষ এই এই বইগুলোতে তো সব সাধারণ মানুষরাই ঘটনা লিখেছেন, তো তাঁদের ঘটনার মানে গঠন দেখলে বা সবকিছু দেখলে মনে হয় না যে এটা মানে কোন অংশে কম বা কিছু, মানে বাংলা সাহিত্যে আমার যেটা মনে হয় যে মানে ভূতের ঘটনা তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেইখানে আমরাও আমাদের এই সাহিত্যে আমরাও আমাদের কন্ট্রিবিউশন আমাদের পক্ষ থেকে ছিল এটা ভূত এফএমের বইগুলো, এবং আশা করছি যে যারা পাঠক আছেন তাদের কাছে খারাপ লাগেনি।
আমি কয়েকটা কমেন্ট একটু রাসেল ভাই পড়ে নিতে চাই। ফারহান লাবিদ লিখেছেন, ভাইয়া জুজু দেখলে অজ্ঞান হয়ে যাব।
হ্যাঁ, আমি একটু জানতে চেয়েছিলাম যে কি অবস্থা, তো জুজু দেখলে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা মানুষ জুজুকে দেখে তার দৃষ্টি দিয়ে, আমরা তো কোনো ছবি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, ডেফিনেটলি পারি না, সেটা আমাদের সীমাবদ্ধতা। তো এই ছবি উপস্থাপন করতে না পারার কারণে আপনারা নিজেরা আপনাদের কল্পনায় জুজুকে আঁকেন, জুজুর প্রতিচ্ছবি দেখেন এবং সেটা নিয়ে ভাবেন এবং ভয় পান, এবং সবচেয়ে অদ্ভুত হবে যে আপনি আজকে রাতের বেলায় জুজুটা দেখলেন কিন্তু সেটা আপনার কল্পনা দিয়ে যে স্কেচটা করেছিলেন বা কল্পনা দিয়ে আপনি যে ছবিটি এঁকেছিলেন সেই ছবির সাথে একেবারেই মিলল না, হয়তো তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর হলো, ব্যাপারটা কেমন হবে?
আরো ভয়ঙ্কর হবে আসলে রাতের বেলায় সময়টা তারা বলেছে যে ভাবাটাই তো
ভয়ঙ্কর ব্যাপার, সেটাই সেটাই। তো যাই হোক, আর কিছু
রনি রিয়াজ আছেন, কয়েকজনের কমেন্ট আসলে না পড়লেই না, কারণ হচ্ছে রাসেল ভাই কেমন আছেন?
আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে, আলহামদুলিল্লাহ ভালো আছি।
ইফতিখার আহমেদ আছেন, তিনি রাসেল ভাইকে ওয়েলকাম করেছেন। আরো আছেন সিঙ্গার জয় বিশ্বাস, কি কথা, রাসেল ভাই কেমন আছেন? সবসময় আমরা জানি ভালোর দলে তিনি। আর সাদি ফাহিম, তিনি লিখেছেন গল্পগুলো ভালো লাগছে। রাসেল ভাই কালকে আফনান ভাই আসবেন?
কালকে আফনান ভাই আসবেন না, আফনান ভাই যতদূর আমি জানি যে এর পরের এপিসোডে আসবেন, তাই বলে কালকের এপিসোড কিন্তু মিস করা যাবে না কোনো ভাবে।
তো আশা করি খুব এক্সাইটেড একটা এপিসোড, আর নর্মালি যা হয় ফুটেফে
ইনশাআল্লাহ
একটা এক্সাইটিং এপিসোড হবে
ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। তো সৃষ্টি এখন আমরা কি করব, এখন আমরা কোনো গান প্লে করব?
হ্যাঁ, এখন একটা গান আছে,
ও বাবা, একটু পিঙ্ক ফ্লয়েডের গান, মাই গড, পিঙ্ক ফ্লয়েডের সব গানগুলোই আমাদের অনেক বেশি ভালো লাগে, এবং আশা করছি যে তার আগে আমাদের
আগে ভাই আমার মনে হয় পিঙ্ক ফ্লয়েডের আগে ডোরসের একটা গান শুনে,
হ্যাঁ,
দেন আমরা পিঙ্ক ফ্লয়েড শুনবো একটা স্টোরি শুনে, কারণ এই যে স্টোরিটা শুনবো মানে মাঝে মাঝে আমার হরর স্টোরি শোনার পর বা কিছু কিছু সময় থাকে জানি না যে গানের সাথে কতটা মিলবে, তারপরও যে হরর স্টোরিগুলো শোনার পরে পিঙ্ক ফ্লয়েডের একটা গান আমার শুনতে প্রায় খুব ভালো লাগে, সেটা হচ্ছে কমফোর্টেবলি নাম। তো স্টোরির আগে শুনেছি ডোরসের একটা গান, অ্যালাবামা সং।
ওকে ওকে, বাই বাই।
রায়হান মাসুদ এবং তার বন্ধু প্রিন্স, হ্যালো, আপনারা কেমন আছেন? কেমন লাগছে এখন পর্যন্ত হরর ক্লাব?
ভালো লাগছে।
অনেকগুলো স্টোরি শুনলাম আমরা আপনাদের সাথে, আড্ডা দিব এখন শেষ ঘন্টায়, এবং আমি যেটা জানি যে রায়হান আজকে আমাদের জন্য একটা খুব সুন্দর স্টোরি নিয়ে এসেছে, সেটা একদম শেষ থেকে আমরা সেই স্টোরিটাও শুনবো। তবে তার আগে একটু জানতে চাইবো যে ভয় তো আমাদের সবাই কম বেশি কোনো না কোনো বিষয়ে আমরা ভয় পাই, তাই না? আপনি খুব সাহসী নাকি, আপনারাও ভয় পান? কিরকম সেটা প্রিন্সের কাছে যদি জানতে চাই যে আপনার হরর জনর কি, গল্পে গল্প পড়তে বা মুভি দেখতে কিরকম লাগে, আপনার প্রিয় কিছু গল্প মুভির কথা যদি শুনতে চাই কি বলবেন?
হ্যাঁ,
আসলে
সেটা অস্বীকার করার আসলে উপায় নেই, কারণ বাংলাদেশে আসলে এই যে হরর জেনারটার সাথে আমাদের ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে ভূত এফএম এর একটা বড় রোল ছিল, সেটা অবশ্যই যে কেউ স্বীকার করে নিবে। এখন যেটা সত্যি বলতে আসলে বুথ এফএম এর মাধ্যমে আসলে ঝোঁকটা অনেক বাড়ে আমার। পাশাপাশি আমি প্রচুর বই পড়তাম, মানে বইয়ের ক্ষেত্রে হরর বইগুলো পড়া হতো আসলে, সব ধরনের বই পড়লে হরর প্রতি একটা টান ছিল, আমি আপনাকে একটু আগেই বললাম। তো সেক্ষেত্রে বই পড়া হয়েছে।
কি ধরনের কার গল্পগুলো বেশি পড়তেন বা কি ধরনের
বলতে গেলে শৈশবে আমরা যেগুলো পড়ি, ব্রাম স্টোকার, এডগার অ্যালান পো।
আচ্ছা
হ্যাঁ,
এবং আমাদের ভূত এফএম হরর ক্লাবের প্রথম এপিসোডে আমরা এডগার অ্যালান পোর গল্প দিয়ে শুরু করেছিলাম। সো আমাদের
এই ধরনের। তারপর মুভি যদি বলেন সেই ক্ষেত্রে আমার আসলে পছন্দের মুভি ছিল দ্য ওম্যান।
ওম্যান
এটা আসলে ভালো লাগার তো আসলে কোনো কারণ থাকে না, তো আমার মনে হলো এটা স্টোরি বেস একটা হরর ফিল্ম।
আচ্ছা, আমি যদি রাহিনের কাছে জানতে চাই আপনার সবচেয়ে প্রিয় হরর মুভি কোনটা? অনেকে জিজ্ঞেস করেন যে নেক্সট কোন মুভিটা দেখবো, এই দুটো মুভি যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন। এবং রোমেন আমি যদি মনে হয় সিকুয়াল আছে অনেকগুলো, তাই না? খুবই সুন্দর সুন্দর কিছু কথা তো শুনলাম। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে খুব ভয় পেয়েছিলেন কবে প্রিন্স? প্রচন্ড ভয় পেয়েছিলেন কবে?
আসলে আমরা যত ছোট ছোট অবস্থায় আমাদের ভয়ের নার্ভ গুলো বোধহয় একটু বেশি কাজ করে। আমার আমার মানে ব্যক্তিগত ধারণা,
একটু বড় হওয়ার পর ভয় পাননি?
বড় হওয়ার পরে আসলে ভয়গুলো একটু মানে রিয়েলিস্টিক হয়ে যায় আমরা অনেকটা, তো ভয়গুলো একটু অন্যরকম হয়ে যায়।
তার মানে আপনার সবচেয়ে ভয় পেয়েছিলেন ছোটবেলায়, ছিল সেই ঘটনাটা?
যেমন আমার বাবা মূলত সরকারি চাকরিজীবী ছিলেন, সেক্ষেত্রে আমার আমার বাবাকে হয়তো ট্রান্সফার হতে হয়েছে, সেক্ষেত্রে আমরাও তার সাথে মুভ করেছি। তো দেখা গেল ছোটবেলায় সবারই মুসলিম পরিবারে কোরআন শরীফ শেখানো হয়, সেক্ষেত্রে যখন আমরা দেখা যেত আমি সকালে মক্তবে যেতাম, সেক্ষেত্রে ওই যে কোরআন পড়ার জন্য, সেক্ষেত্রে দেখা গেল একদিন শীতের সিজনে ছিল মূলত এটা, তো বাসা থেকে যখন মানে ভোর ফজরের আগে আগে সময় যখন আমরা আমি আমি বেরোচ্ছিলাম, তখন আসলে হয় ওই সময় আসলে একটা মানে সকালের আলো এবং রাত একটু মাঝামাঝি একটা লাইট থাকে, যেটা স্ট্রিট ল্যাম্প একটা রহস্য তৈরি,
খুব অল্প একটা
আলো তৈরি হয়। তো আমরা যেখানটা ছিলাম ওখানে আসলে পাশে একটা নদী ছিল এবং একটা স্লোপ ছিল, এবং তো আমি যখন পথে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমি কেন জানি পাশ ফিরে যখন তাকাই তখন দেখতে পাই আর কি নদীর পাশে একটা আর কি অবয়ব। অবয়বটা এমন বলতে গেলে একটা বানর এবং কুকুরের যদি একটা মিশ্র মানে শেপ থাকে, অনেকটা সেই টাইপের একটু লোমশ। হ্যাঁ, তো আমি ওটা ক্ষণিকের জন্য আমার দিকে তাকায় আমি বেশ একটা মানে শক পাই, বেশ ভয় পাই, এবং আমি ওই সময় ছুটে আর কি বাসায় ফিরে আসি। এবং দেখা গেল এরপর থেকে আমি আর ওই সকালে ওই সময়টা মানে একটা আমার ভয় কাজ করত।
ওই দিন আপনি সবচেয়ে ভয় পেয়েছিলেন?
ওই দিন আমি, হ্যাঁ।
তো আপনার পরে কি মনে হয়েছে যে ওটা কি আসলে খুব প্যারানরমাল হয়েছিল নাকি এমন কিছু যে আপনি ওই আলোতে ঠিক?
আমি আমি শুরুতেই বললাম যে শৈশবের ভয়গুলো আসলে অন্য ধরনের থাকে, যেমন এখন আমি হয়তো ওটাকে আমার একটা হ্যালুসিনেশন হিসেবে ধরে নিতে পারতাম, যে আমি হয়তো একটা অবয়বকে আমার মতো করে ভেবে নেওয়ার চেষ্টা করছি।
আপনি হয়তো আলো আধারে খেলায় অন্যরকম কিছু মনে হয়েছে, তবে আসলে এরকম একটা রাস্তায় এইরকম একটা সময় ভোরবেলা ভোর হচ্ছে এবং অবশ্যই রাস্তাঘাট একদম ফাঁকা কেউ নেই, সেই সময়টাতে যে কোনো কিছু অদ্ভুত কিছু দেখলে আসলে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। আর রায়হান, আপনি তো অনেক ভয়ের গল্প লেখেন, আপনার নিজের গল্প লিখে কখনো লিখতে লিখতে ভয় লিখেছে এরকম কি কখনো হয়েছে? আমার জানতে ইচ্ছে করে একজন হরর রাইটার হিসেবে আপনার কাছে এটা জানতে চাই।
হ্যাঁ, অলৌকিক সিরিজটা যখন লিখি তখন মানে ওইটার মাঝে মাঝে প্লট ডেভেলপমেন্টের সময় মানে চেষ্টা করি যে আর একটু মানে ভয়ের এলিমেন্টটা বেশি মানে ঢুকানোর, এরকম করতে করতে মাঝে মাঝে হ্যাঁ বেশ ভয় লাগে কখনো কখনো।
আর আপনার গল্প যখন আপনি ভূত এফএম হরর ক্লাবে শুনেন তখন কেমন লাগে?
তখন একটু মানে বলা যাবে না, মানে ভালো লাগে, আবার নিজের মানে গল্পের ভয়ের এলিমেন্টটা আবার নিজের দিকে রিবাউন্ড করে আসে, দুটো মিলে কেমন যেন একটা মিক্সড ফিলিং।
আচ্ছা আচ্ছা, না আসলে এই
বলবো ফিলিংসটাকে সেটা বলতে পারবো।
বাহ, ওকে ফাইন, খুব এক্সেপশনাল কোন ফিলিংস, এবং এই ফিলিংসটা আমি কখনো পাইনি, কারণ আমি লিখতে পারি না। তো আমি যদি কখনো লিখতে পারতাম তাহলে হয়তো ফিলিংসটা কেমন বোঝার চেষ্টা করতাম। তো যাই হোক না কেন, তবে আপনার লেখা গল্প যখন আমি পড়ি তখন আমার আসলে খুব ভালো লাগে, কারণ আমি আপনার একজন ভক্ত।
তো চলছে ভূত এফএম হরর ক্লাব, ভয় নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা জানি যে রায়হানের কাছে একটা খুব সুন্দর স্টোরি আছে, সেই স্টোরিটা আমরা শুনবো। তার আগে রায়হানকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে মানুষের ঘটনা বা আপনার আশেপাশের মানুষের কাছে তো হরর গল্প বা কখনো প্যারানর্মাল কোন অভিজ্ঞতার কথা তো শোনেন বোধহয়, এরকম কোন গল্প কখনো শুনেছেন যেটা শুনে খুব ভয় লেগেছিল?
এরকম একটা ছোট একটা গল্প আছে,
খুব ছোট করে তাহলে সেই গল্পটা একটু শুনি, কিরকম সেটা?
এই গল্পটা হচ্ছে মানে যিনি মানে গল্পটা বলছেন উনি হলো আমাদের জমির কেয়ারটেকার ছিলেন।
আচ্ছা।
উনি আমাদের সাথে মানে যুক্ত হওয়ার আগে উনি আরেকটা কাজ করতেন, সেটা হলো ডুবুরির কাজ।
ওকে।
ডুবুরির কাজ বলতে যখন মানে বাংলাদেশের ইতিহাসে লঞ্চ ডুবির অনেক কাহিনী আছে, তা আমরা জানি যে লঞ্চ ডুবি যখন হয় তখন উদ্ধারকারী কিছু জাহাজকে সেখানে নিয়ে যাওয়া হয়, তারপর সেই ক্রেন দিয়ে উঠানো হয়। তবে এই প্রক্রিয়াটা হচ্ছে ক্রেনের সাথে কিছু দড়ি মানে লোহার মানে ইস্পাত বা এই টাইপের, সেটার সাথে হচ্ছে হুক লাগানো থাকে। তো বিভিন্ন ডুবুরিরা সেই হুক নিয়ে পানির গভীরে চলে যান এবং ওই মানে ডুবে যাওয়া লঞ্চটার গায়ে লাগিয়ে দেন। এটা লাগানোর পর তারপর সেটাকে তোলা হয়। এখন এরকম একটা লঞ্চ যেটা এই পর্যন্ত মানে উদ্ধার হয়নি, তো পদ্মা নদীতে সেরকম একটা লঞ্চ ডুবে গিয়েছিল। এখন সেটা ছিল ভরা মৌসুম, তো প্রচন্ড স্রোত, উপরে আমরা যা দেখি তার থেকে মানে নিচের দিকে আর একটু বেশি স্রোত থাকে, এটা হলো তাদের ভাষ্যমতে, প্রফেশনালদের ভাষ্যমতে। তো ওনার বয়স মোটামুটি কম ছিল তাই উনি দম ধরে রাখতে পারতেন। তো দেখা গেছে যে ওই স্রোতের সাথে লড়াই করে অনেক ডুবুরি হচ্ছে তাদের সাথে থাকা হুক নিয়ে ওই লঞ্চের কাছে পৌঁছাতে পারলেন না, কিন্তু উনি সবার আগে পৌঁছাতে পারলেন। তো উনি যখন লঞ্চটার কাছে গেলেন, তো লঞ্চটা একদম নদীর তলদেশে ছিল। তো লঞ্চটার মানে যে জায়গায় তা মানে তারা এটা ভালো বলতে পারে যে জায়গায় হুকটা তারা লাগাতে হয়, তো উনি যখন সেখানে হুকটা নিয়ে গেলেন তখনই হঠাৎ উনি দেখলেন যে উনি শুনলেন যে মানে লঞ্চের মানে জানালা দিয়ে ভিতরে নিকষ কালো অন্ধকার, ওইখান থেকে একটা খুব ভীতিকর অপার্থিব একটা কণ্ঠ বলে উঠল যে যত টুক কাছে এসেছিস মানে ভালো কথা, আর আসিস না ফিরে যা, নইলে কিন্তু বংশ সহ শেষ করে দেব। এই কথাটা শুনে উনি হুকটা ফেলে যত তাড়াতাড়ি সম্ভব আবার উপরে উঠতে থাকলেন। তো বেশ খানিকটা দূরে যাওয়ার পর উনি কি মনে করতে একবার পিছনে তাকালেন, তখন উনি দেখলেন যে সেই লঞ্চের কালো জানালাগুলোর মধ্যে দিয়ে লাল দুটি জিনিস, যেটা ওনার কাছে মনে হচ্ছিল কারো চোখ হয়তো, সেটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
এরপর কি তিনি আর এই পেশায় আর থাকেননি?
এটাই হচ্ছে মূলত তার ওই ডুবুরির কাজটা ছেড়ে দেওয়ার কারণ। এরপর উনি হলো আমাদের সাথে যুক্ত হন, আমাদের জমির কেয়ারটেকার হিসেবে।
ওকে, ঠিক আছে। তো এইটা আপনার শোনা অন্যতম ভয়ের একটা ঘটনা। ওকে, সো লেখকের কাছ থেকে গল্প শুনবো আমরা আজকে একদম ভালোভাবে একদম শেষ দিকে। খুব ভালো লাগছে রায়হান এবং প্রিন্স আপনাদের সাথে আড্ডা দিতে। এখন আপনাদেরকে অর্থাৎ ভূত এফএম ভালোভাবে এখন যে জিনিসটা শোনাবো সেটা হচ্ছে ভূত এফএম এ প্রচারিত একটা ঘটনা, এবং এই ঘটনাটা পরবর্তীতে ভূত এফএম এর যে বই, প্রত্যেক বছর যে ভূত এফএম এর সেরা সেরা গল্পগুলো নিয়ে যে বই বের হতো সেই বইয়ে বেরিয়েছিল। গল্পটার নাম হাসপাতাল কোয়ার্টারে, এবং এই ঘটনাটা যিনি বলেছিলেন তিনি হচ্ছেন ডাক্তার আবু সালে, সহকারী সার্জন। তিনি ঘটনাটা ভূত এফএম এ শেয়ার করেছিলেন এবং সেখান থেকে এই ঘটনাটি গল্প হিসেবে স্থান পায় ভূত এফএম এর ১৩টি লোবান নেভে না। এখন আপনাদের জন্য এই গল্পটা পড়ছি। আমি তখন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করি, জায়গাটা গ্রামের মতো। আমি হাসপাতালের কোয়ার্টারে থাকতাম,
একদিন সকালে ইমার্জেন্সি ইউনিটে ডিউটি ছিল। দুপুরের কিছু আগে একজন বিষ পান করা রোগী আসে। রোগীর তথ্য নিয়ে জানতে পারি সে হিন্দু, বয়স 47, অবিবাহিত। তবে বিষ পানের কারণ জানতে পারিনি। আমি রোগীটির ব্যাপারে অন্যরকম একটা আকর্ষণ বোধ করি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ এসে তার লাশ সদর হাসপাতালে নিয়ে যায়। আমি সিভিল সার্জন স্যারকে ফোন করে বলি রোগীটির পোস্টমর্টম করার সময় আমি থাকব। যথারীতি পোস্টমর্টমের দায়িত্ব আমাকে দেওয়া হয়। তখনও অস্বাভাবিক কিছু পেলাম না। পরে রোগীটির কথা আমার আর মনে ছিল না। গরমের সময় তখন, একদিন রাতে আমার ডিউটি চলছে। রাত 2:30 কাছাকাছি বাজে। হাসপাতালের গ্রাউন্ডে কিছু কুকুর, আমি আর যন্ত্রণা কাতর রোগী ছাড়া আর কেউ জেগে নেই। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম হাসপাতালের পুকুর পাড়ে। সেখানে বসে একটা সিগারেট জ্বালালাম। সিগারেট টানতে টানতে কি যেন ভাবছিলাম, হঠাৎ পেছন থেকে কি যেন বলে উঠল, স্যার আমি কি আপনার পাশে একটু বসতে পারি? আমি চমকে পেছনে তাকাই, এতটাই চমকাই যে হাত থেকে সিগারেট পড়ে যায়। নিজেকে সামলিয়ে নিয়ে বলি, বসেন। সে আমার থেকে একটু দূরে বসে। আমি আরেকটা সিগারেট ধরাতে নেই। স্যার দয়া করে সিগারেট ধরাবেন না, তাহলে আমি থাকতে পারবো না, সে বলল। আমি একটু অবাক হই। তখন সে বলে, স্যার আমাকে একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি ভালো করে তাকাতেই মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা শীতল স্রোতের ধারা নেমে গেল। কারণ লোকটি আর কেউ নয়, বিষপানে মৃত সেই ব্যক্তি। প্যারানর্মাল বিষয়গুলো আমার খুব পছন্দের, তাই ভয় লাগলেও আমি রোমাঞ্চ অনুভব করি। তখন তাকে বলি, আমি আপনাকে চিনতে পেরেছি, আমার কাছে কেন এসেছেন? কিন্তু সে আমার কথার উত্তরের ধারে কাছে দিয়েও চায় না, উল্টো আমাকে সতর্ক করে বলে, স্যার আপনি রাত বিরাতে ঘোরাফেরা করবেন না, এই হাসপাতালে আমার মতো অনেকেই আছে। আমি তার দিকে একটু সন্দেহের চোখে তাকালাম। তখন সে বলল, আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, শোনা না শোনা আপনার ব্যাপার। এই কথা বলি সে থেমে গেল। আমি ভালোভাবে তাকিয়ে দেখি সে নেই। হয়তো মনের ভুল, এই ভেবে আমি সেখান থেকে হাঁটা দেই। আমি হেঁটে একটু সরে যাওয়ার সাথে সাথে যে কাছের নিচে বসেছিলাম সেই কাছের একটা ডাল ভেঙে পড়ল। ডাল পড়ল ঠিক সেখানটাতেই যেখানে আমি বসেছিলাম। আমি অবাক হলাম, বাতাস ছাড়া এত মোটা ডাল কিভাবে ভেঙে পড়ল। আরো অবাক হলাম একটু পরে যখন ভাঙা ডালটি আমার পেছন পেছন আসতে লাগল। আমি ভয় পেলেও ব্যাপারটা বোঝার জন্য পুকুর পাড়েই ঘুরতে লাগলাম। ডালটি আমার পেছনে সমান দূরত্ব গতি বজায় রেখে আগাতে থাকল। কিছুক্ষণ পর হঠাৎ চলার শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে দেখি কিচ্ছু নেই। হাঁটতে হাঁটতে আমার কোয়ার্টারের সামনে এসে পৌঁছলাম। এই কোয়ার্টারে একমাত্র আমি রেসিডেন্ট ডাক্তার ছিলাম, আর কেউ হাসপাতালের কোয়ার্টারে থাকত না। আমি কি মনে করে তালা খুলে ঘরে ঢুকি। ভেতরে ঢুকতেই একটা বাচ্চার কান্নার আওয়াজ আর পচা মাংসের গন্ধ পাই। আমি তখন পাগলের মতো কান্নার আওয়াজের উৎস খুঁজতে থাকি, কিন্তু কিছুই খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে আমার স্টাডি রুমে ঢুকি। সেখানে পচা গন্ধ ও কান্নার আওয়াজ আরো তীব্রভাবে পাই। আমার খুব ভয় হয়। আমি দ্রুত বাসা থেকে বের হয়ে হাসপাতালে যাই। মাত্র 3 মিনিটের পথ। হাসপাতালে ঢুকে গপগপ করে এক গ্লাস পানি খাই। একটু ধাতস্থ হতে দেখি সব কিছু স্বাভাবিক, কোথাও কোনো গন্ধ বা কান্নার আওয়াজ নেই। এরপর থেকে আমি প্রায় গন্ধ এবং কান্নার আওয়াজ শুনতে পেতাম।
ঘটনা হিসেবে এরপর জানা যায় যে সেই হাসপাতালে অনেক বছর আগে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর মারা যায়, এবং তারপর সেই হাসপাতালে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার ঠিক একই রকম এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছিলেন। এবং যিনি ঘটনাটি বর্ণনা করেছিলেন তার ভাষা অনুযায়ী তিনি নিজেও সেই বাচ্চাটিকে স্বপ্নে দেখেছিলেন, এবং স্বপ্নে দেখা সেই বাচ্চার সাথে সেই বাচ্চার বর্ণনা খুব মিলে যায়। তো যাই হোক না কেন, মানুষের জীবনে ঘটে যাওয়া এবং মানুষের নিজের জীবনে এক্সপিরিয়েন্স করা ঘটনা থেকে গল্প, কিংবা আপনার কল্পনা থেকে উঠে আসা গল্প, যেকোনো কিছু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন foodofmatter@radio40.fm। এখানে মেইল করবেন, সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। এরপরে যখন ফিরে আসব তখন পড়ব ফেসবুকে কমেন্ট সেকশনে কে কে আছেন আমাদের সাথে, কে কি লিখছেন, এবং আরো অনেক কিছু নিয়ে। শেষ 30 মিনিট, এই মুহূর্তে সময় 1:23, অর্থাৎ আরো 37 মিনিটের মতো বাকি আছে ফুটবল হরর ক্লাবে। আপনি থাকছেন আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথে। এখন আমরা চলে যাবো একটা গানে, পিঙ্ক ফ্লয়েডের কমফোর্টেবলি নাম, গান শেষ আবার ফিরে আসছে, সঙ্গে থাকুন শুনতে থাকুন রেডিও 40.fm। ভূত এফএম হাওয়ার ক্লাবে আপনি আছেন, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছে রায়হান এবং প্রিন্স। তো রায়হান, আপনার তো MBBS পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট বাকি তাই না? একদম শুরুতে সবার কাছে কিন্তু দোয়া চেয়ে নিয়েছে। তো ভূত এফএম হাওয়ার ক্লাবের সবার জন্য কি আপনার কাছে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে নাকি?
অবশ্যই,
অন্তত কি বলা যায় এটাকে, যে ছাড় থাকবে নাকি? আপনি যেহেতু আজকে আমাদের স্টুডিওতে একজন ডাক্তার পেয়ে গেলাম, তো আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো, এবং আমার মনে হয় যে যারা প্রত্যেক হর ক্লাবে যারা লিসনার আছে তারাও তাদের মনের মতো অনেকে মনে এই প্রশ্নগুলো ঘোরে, সেগুলো একটু আমি জেনে নিতে চাই। যেমন মানে যেমন আমার হচ্ছে একটা মুভি দেখেছিলাম এক্সরসিজম অফ এমিলি রোজ, বা এমিলি রোজের ঘটনা ছাড়াও এর আগে আমি একজনের ঘটনা শেয়ার করেছিলাম, তার ডিসঅ্যাপিয়ারেন্সটা খুব বিখ্যাত। মানে আমরা মাঝে মাঝে ওয়ার্ল্ড ফেমাস ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো আছে সেগুলো মাঝে মাঝে নিয়ে আসি। তো এরকম একজনের ঘটনা নিয়ে এসেছিলাম যে কিছু কোনো কথা শুনতে পেত, এবং তার কাছে তাকে কেউ মানে এমন কোনো কথা শুনতে পেত যেটা অন্য কেউ শুনতে পাচ্ছে না, তাকে হয়তো কোনো কমান্ড দিচ্ছে। তো এই বিষয়গুলোকে আমাদের সময় মানে আমাদের সমাজে বা অনেক জায়গাতেই অনেকে মনে করেন যে হয়তো এটা প্রসেসনের জন্য হয়েছে, বা হয়তো প্রসেসড হয়েছে, বা কোনো কিছু তার উপর ভর করেছে। তো যেটা আরো জানতে পারি যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য হয়তো এরকম মনে হতে পারে। তো এই বিষয়গুলোর আসলে মেডিকেল ব্যাখ্যাটা কিরকম? এগুলো কি আসলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নাকি অন্য কিছু, বা প্রসেস ব্যক্তির যে সমস্যাগুলো এগুলো মেডিকেলের দৃষ্টিকোণ থেকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়?
আমরা অবশ্যই বিশ্বাস করব যে জিন আছে,
না এটা তো ধর্মীয় জায়গা থেকে যা যার ব্যাপার সেটা না,
ধর্মীয় ব্যাপারটা এদিকে না যায়, তবে কেউ যেন মনে না করে যে আমি তার মানে বিরুদ্ধে
না। তবে অবশ্যই সায়েন্টিফিক ব্যাখ্যার জায়গাটাই আসলে আমরা জানতে চাই, কারণ কুসংস্কার বা ভুল বিশ্বাস কিন্তু মানুষকে ভুল পথেই নিয়ে যাবে। তো সেই জন্য সায়েন্টিফিক ব্যাখ্যাটার অবশ্যই একটা বিশেষ জায়গা রয়েছে, সেটা জানতে যাচ্ছি আসলে।
আমার খুবই 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 স্বল্প জ্ঞান থেকে আমি যতটুকু বলতে পারি সেটা, এখন আপনি দুইটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে এইখানে প্রচার হওয়া একটা ব্যক্তির কথা যিনি সবাইকে বলতেন যে তাকে কি কমান্ড দিত, আর আরেকটা বলছেন একটা মুভির কথা, দা এক্সরসিজম অফ এমিলি রোজ।
এবং এটা সত্যি ঘটনা, এলিস মিশেল নামে একজন ব্যক্তি মানুষ, এবং এরকম আমাদের দেশেও অনেক মানুষ আছে।
এমিলি রোজের ওই মুভিটা আমরা দেখি যে তার ভিতর থেকে 7টা ডিফারেন্ট কণ্ঠ বের হচ্ছে, হ্যাঁ, যেটাকে পরে মানে প্রচার করা হয় এটা 7টা ডিমন ছিল,
হ্যাঁ
হ্যাঁ, এবং তারা কণ্ঠ চেঞ্জ করে কথা বলত। এখন আমাদের দেশের কমন সাইকিয়াট্রিক ডিজিজ বা বিশ্বের এর মধ্যে একটার নাম আমি বলতে পারি, যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার যেটাকে বলে, এটা এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার। তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার জিনিসটা আসলে এরকম হয় যে ভিকটিম মানে পেশেন্ট, আমি ভিকটিম বলবো না পেশেন্ট বলবো, তো পেশেন্টের মনে হয় যে তার ভিতরেই দুইটা সত্তা কাজ করছে, দুইটা অ্যাপিয়ারেন্স আছে, মানে তার নিজের চরিত্রেরই দুইটা দিক আছে, একটা ভালো একটা খারাপ, একটা সাহসী একটা ভীতু, এটা তার মনে হয়। এবং সে তার ধারণা হয় যে তার একটা সত্তা আরেকটা সত্তাকে সাপ্রেস করার চেষ্টা করছে, যেমন খারাপ সত্তাটা তার ভালো সত্তাটাকে সাপ্রেস করার চেষ্টা করছে, ভীতু সত্তাটা সাহসী সত্তাটাকে সাপ্রেস করার চেষ্টা করতেছে। এখন সাধারণত বলা যায় যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার সাধারণত এরকম দুইটা সত্তা থাকে, দুইটা রোগী সবসময় বলবে যে তার এরকম মনে হয়, তার ভিতর থেকে কেউ যেন বলতেছে, সাপোজ এই টেবিলে একটা পেন আছে, বলতেছে যে তুই এই পেনটা নিয়ে যা, কেউ কিছু বলবে না। আবার ওইদিক থেকে তার শরীরের অন্য মানে তার ভিতরে অন্য কেউ বলতেছে না, এটা নেওয়া পাপ প্লাস সামাজিক ভাবে একটা অপরাধ। এই দুটা
কনফ্লিক্ট করে, একটা পার্সোনালিটি আরেকটা কনফ্লিক্ট করে।
কনফ্লিক্ট করার পর পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয়, সে কলমটা নিয়ে নেয় এবং তার ব্যাখ্যা হয় যে আমার ভিতরে একটা এরকম দ্বন্দ্ব এবং একটা মারামারি হয়ে গিয়েছে, যেখানে যে কলমটা চুরি করতে বলেছিল সে জিতে গেছে। এটা হচ্ছে মানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে যতটুকু আমি জানি। এখন এবং একটা কথা বলা ভালো, যে কোনো সাইকিয়াট্রিক ডিজিজের এক নম্বর ট্রিটমেন্ট হচ্ছে কাউন্সিলিং, রাইটের থেকে কাউন্সিলিংটা সব থেকে বেশি কাজ করে। এখন দ্বিতীয় যে কথাটা বললেন, যে একটা লোক নাকি বলতো যে তাকে কি কমে মানে কমান্ড দিচ্ছে, এখন এই সাইকিয়াট্রিক ডিজিজের মধ্যে একটা খুব ইউনিক এবং খুব মারাত্মক একটা ডিজিজ আছে, এইটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া। তো এই সিজোফ্রেনিয়া পেশেন্ট জেনার চারটা মানে পজিটিভ সিমটম আছে, যে এই মানে সিমটম আছে, এই চারটা সিমটম যদি তার মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সে সিজোফ্রেনিক সে পেশেন্ট। এক নম্বর হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন কথাটার মানে হচ্ছে যে কোন একটা জিনিস নাই, মানে ফলস কনসেপ্ট, তার কোনো রিয়েলিটিতে তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু কোনো পেশেন্ট সেটাকে পারসিভ করতেছে।
এটা আসলে রিয়েলি নাই কিন্তু সে ভাবছে সেটা রিয়েলি আছে।
হ্যাঁ, এখন এই হ্যালুসিনেশনের মধ্যে অনেক প্রকার আছে, ভিজুয়াল হ্যালুসিনেশন, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, তারপর অডিটরি হ্যালুসিনেশন আর গ্যাস্টেটরি হ্যালুসিনেশন। এর মধ্যে ভিজুয়াল হচ্ছে যে কেউ যেমন এই আমরা দেখছি এখানে সামনে একটা চেয়ার ফাঁকা, হঠাৎ আমি দেখলাম এখানে কেউ বসে আছে কিন্তু আপনারা কেউ দেখলেন না, এটা ভিজুয়াল হ্যালুসিনেশন মানে সাইন্টিফিক্যালি। অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, যেটা আশেপাশে কোনো গন্ধ নাই কিন্তু আমি একটা গন্ধ পাচ্ছি, আপনারা কেউ পাচ্ছেন না, এটা হচ্ছে আমার ভুল ধারণা। গ্যাস্ট্রিটরি হ্যালুসিনেশনটা হচ্ছে আমরা তিনজনই একই খাবার খেলাম, সবাই মানে খাবার খাচ্ছি, আমার কাছে এটা মনে হচ্ছে একটা বিষাদ কিছু একটা, বা ওই যে মাঝে মাঝে আমরা শুনি যে ড্রেন থেকে তুলে খায় এবং খেয়ে বলতেছে যে খুব টেস্টি, এইটা মানে এইটা
এটাও এক ধরনের হ্যালুসিনেশনের একটা স্টেপ।
সিজোফ্রেনিয়া রোগটায় এই তিনটা হ্যালুসিনেশনের একটা হয় না, সেখানে একটাই হ্যালুসিনেশন হয়, অডিটরি
হ্যালুসিনেশন, মানে
সে হলো শুনবে যে তাকে কেউ কিছু বলছে আর কেউ তা শুনতে পাচ্ছে না, শুধু সে শুনবে। যদি একটা পেশেন্ট মানে বলে যে আমি এখানে ভূত দেখছি বা এখানে এইটা দেখছি, বিচ্ছিরি গন্ধ পাচ্ছি, তাকে আমরা সিজোফ্রেনিক বলবো না, তাকে আমরা সেটা অন্য কিছুতে ক্যাটাগরাইজ করব। কিন্তু সিজোফ্রেনিক হতে হলে এক নম্বর পয়েন্টটা হচ্ছে তার অডিটরি হ্যালুসিনেশন থাকতে হবে, যেটাকে বাংলায় গায়বিয়াজ বলা হয়। দুই নম্বর হচ্ছে উইথড্রয়াল অফ থট, এটা অনেকটা হচ্ছে যে আপনি ল্যাক অফ কনসেন্ট্রেশন, আপনার দেখা যাচ্ছে যে আপনি আমার সাথে কোনো কথা বলছেন, ইম্পর্টেন্ট একটা কথা যার উপর দেখা যাচ্ছে আমার অনেক কিছু নির্ভর করছে, আমি আপনার কথাটা কিছুক্ষণ শুনলাম, হঠাৎ করে দেখা গেল আমি আমার ফোন বের করতেছি বা আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, এই টাইপের, মানে এটা সিম্পলিফাই করে যেটুকু বলা যায়। তো তিন নম্বর হচ্ছে ব্রডকাস্টিং, এটা হচ্ছে তার নিজের মধ্যে একটা চিন্তা যে সে একটা জিনিস করতেছে, হঠাৎ করে তার মধ্যে চিন্তাটা একদম সাডেনলি চিন্তাটা বদলে গেল, সে আরেকটা জিনিস নিয়ে পড়ল। চার নম্বর হচ্ছে এটা হলো মানে এটাই মূলত দেখা যায় সে অপরিচ্ছন্ন থাকবে, অপরিচ্ছন্ন থাকবে, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই থাকবে না, সে নিজের পার্সোনাল হাইজিন সম্পর্কে অনায়াস থাকবে। এই চারটা যদি পাওয়া যায় তাহলে আমরা সেটাকে বলবো
সিজোফ্রেনিয়া। আমি যা ছোট করে একটু জানতে চাচ্ছি যে যদি ট্রিটমেন্টে আর না যাওয়া হয় একজন সিজোফ্রেনিক রোগীর ক্ষেত্রে, যদি ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে পরিণতি কি হতে পারে?
একদম পার্মানেন্টলি তার এই মানে এটা কখনো সারবে না এবং আস্তে আস্তে মানে কি বলবো তার মানে ভয়াবহ ধরনের সাইকোসিসের দিকে চলে যাবে, এটা কখনোই একা একা সারবে না।
ওকে, এবং ভুল চিকিৎসা থেকে অবশ্যই, এই জন্য আমি বারবারই বলে থাকি যে এই ধরনের যে কোনো সিমটম আপনার আশেপাশে কোনো মানুষের বা পরিচিত কারোরই দেখা দিলে সবার আগে ওঝা দরবেশের বদলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং অতীতে আমরা জানি যে হয়তো তা না জানার কারণে, কুসংস্কারের কারণে, বিভিন্ন কারণেই হয়তো অনেকগুলো প্রাণ হারিয়ে গেছে, অনেক প্রাণ ছড়িয়ে গিয়েছে ভুল কনসেপ্টের জন্য। তো সেজন্যই আজকে আমাদের সাথে আছেন একজন ডাক্তার যিনি নিজে একজন হরর লেখক, এবং তিনি আমাদেরকে আজকে জানালেন যে এই সিমটমগুলোর কারণে বা আমরা সচরাচর দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সিমটম নিয়ে যে ভুল ধারণাগুলো আমরা পোষণ করি। আমি জানি হরর ক্লাবের যারা রেগুলার লিসনার আছেন বা হরর ক্লাবের যে বিশাল লিসনারের যে গোষ্ঠীটা আছেন তারা কেউই এ ধরনের ভুল চিন্তা বা ভুল বিশ্বাস অবশ্যই বেঁচে থাকেন না। তো তাদের জন্য না, যারা জানেন না তাদের জন্য, এবং যারা ভুল কোনো কিছুর উপর বা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যেন জীবনটা না কেটে যায় সেজন্য এই কথাগুলো খুব জরুরি ছিল। তো যাই হোক, আমরা ছোট একটা ব্রেকের পর আবারও ফিরে আসবো, এবং ফিরে এসে যেটা বলছিলাম যে লেখকের মুখে একটা গল্প শুনবো, সেই গল্প শোনার আগে খুব সুন্দর একটা লেখকের গান শুনবো, এবং তিনি হচ্ছেন অঞ্জন দত্ত, গল্পে গল্পে গান, গানে গানে গল্প, দার্জিলিং, আমার গানের দার্জিলিংটা, দার্জিলিং গানটা শুনে আবারও ফিরে আসবো, তখন শুনবো আমরা ফ্রাঙ্কেনস্টাইনের কুচ্ছিত দানবের মুখ থেকে একটা হরর গল্প।
With more fun and fear.
ভূতের ফিল্ম হরর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, আর আমার সাথে আছেন কারা, facebook.com/radiofuti এই ঠিকানায় ভূতের ফিল্ম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান, কেমন লাগছে আজকের গল্পগুলো। কয়েকটা কমেন্ট একটু করে নিচ্ছে, ফারহান সাজিদ আছেন আমাদের সাথে, আগামীকাল ফ্রাইডে ভয়ঙ্কর হবে আশা করি, ভূত এখন তো আছি। অস্থির রাব্দি আছেন, লিখেছেন আজ গল্প অনেক ভালো লেগেছে। রনি রিয়াজ আছেন আমাদের সাথে, আফ্রিদ তুহিন, মেহেদি হাসান সানি জানিয়ে দিচ্ছেন গুড নাইট, ওকে চলে গেলেন নাকি। আর আরেকটা রিফ্রেশ দিতে দিতে আমাদের আপনাদেরকে এখন যেটা জানাবো সেটা হচ্ছে যে আমাদের সাথে আছেন ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, ইসিত নামে লেখা লেখক রায়হান, এবং রায়হান একটা সুন্দর গল্প নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য, সেই গল্পটা শুনি। কি রায়হান, এখন শুনি গল্পটা। এই গল্পটা কার গল্প বা কোথেকে এসছে একটু পটভূমিটা?
আমার নানা আমাকে বলেন।
আচ্ছা, আপনার নানার জীবনের?
মরহুম কে এম সুলতান আহমেদ, আল্লাহ নাকে জান্নাত বাসী করুক, এটা উনি আমাকে যখন বলেন ওই সময় আমি ক্লাস ফাইভে পড়ি, কিন্তু আমার মানে স্পষ্ট মনে আছে ওনার প্রত্যেকটা কথা, আর ওনার বলার সময় যে ওনার চোখ মুখে যে একটা মানে পিওর একটা ভীতি কাজ করছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। এটা
ঠিক আছে, তো তাহলে আমরা শুনি রায়হানের কাছ থেকে সেই গল্পটা, এবং তারপর আবার ফিরে আসছি। রায়হান, আপনার গল্পটা বলুন।
তো এটা 50s আর 60s এর ঘটনা। আমার নানা তখন ওই ক্লাস 8 এর যে বৃত্তি পরীক্ষাটা সে সময় হলো মানে বরিশাল বোর্ড বলে কিছু ছিল না, যশোর বোর্ড ছিল, এই পুরো বরিশাল খুলনা অঞ্চল নিয়ে। তো ওই বোর্ডে ট্যালেন্ট পুলে বৃত্তি পান সে সময়। তো উনি এই খুশিতে উনি মানে একটু ঘুরে বেড়াতে চাইছেন, তখন উনি সিদ্ধান্ত নিলেন গ্রামে ওনার এক দুঃসম্পর্কের আত্মীয় আছে, এক দুঃসম্পর্কের দাদা হন, তো তার বাসায় উনি বেড়াতে যাবেন। তো যেই গ্রামটা যাওয়ার কথা ওইটা বলে রাখা ভালো, ওইটা ইভেন এখনো ইলেকট্রিসিটি নাই, মানে তখন তো এটা প্রায় 50 বছর আগের কথা, এখনো ইলেকট্রিসিটি নাই। তো সেই সময়ের অবস্থাটা মানে সহজেই বোঝা যায়। তো যেদিন উনি এই মানে এই ঘটনা, সেদিন ছিল মানে ভাদ্র মাসের অমাবস্যা। তো ওই দিন একটা পূজা ছিল, এখন এটা কালী পূজা হতে পারে অথবা দশমী হতে পারে, এটা আমি আমার ঠিক খেয়াল নেই। তো ওই লোকাল লঞ্চ বরিশাল থেকে ছেড়ে ওই গ্রামের পাশের টার্মিনালে ভিড়ে, তো ওইখান থেকে সে সময় অলরেডি প্রায় 8-9 বাজে, কিন্তু প্রচন্ড অন্ধকার আর আশেপাশে কেউ নাই কোথাও নেই। তো ওই বন্দরে দুইজন নামে, আমার নানা আর হলো একটা হিন্দু একটা ছেলে, আমার নানার থেকেও সমবয়সী বা বড়ই হবে এখন। তো প্রচন্ড অন্ধকারে নানা একটু ঘাবড়ে যায়, বেশি বড় তো ছিলেন না। তো উনি তখন ভাবেন যে উনি যে বাসার দিকে যাবেন ওইটা অনেক দূরে, অনেক দূরে, কিন্তু ওই হিন্দু ছেলেটার বাসা কাছে। উনি ওই ছেলেটাকে বলে যে আজকের রাতটা আমি তোদের বাসায় একটু যদি থাকি তাহলে আমার এত রাতে ওই ওই পর্যন্ত একা যাবো, আমার কেমন যেন ভয় লাগছে। তখন হিন্দু ছেলেটা বলে যে পূজা উপলক্ষে তার বাসায় হলো অনেক আত্মীয় এসেছেন, তো নানাকে উনি কোথায় রাখবেন। তো এই বলে ওই ছেলেটা চলে যায়। তো নানা আর কি করবে, ওই পথ ঠিক রাখতে উনি নদীর পাড় ধরেই হাঁটা শুরু করেন, অন্তত যতটুকু পথ হাঁটা যায়। তো এরকম করে এক সময় হাঁটতে হাঁটতে অন্ধকারে ওনার চোখ মোটামুটি সয়ে এসেছে। ওই সময় উনি দেখলেন যে নদীর ঠিক মাঝখানে একটা খেজুর গাছ। তো এটা দেখে উনি থমকে দাঁড়িয়ে পড়লেন যে খেজুর গাছ, আমরা জানি যে ওই কাঁটাওয়ালা পাতাগুলো কিভাবে মানে থাকে, একদম ওই কাণ্ড থেকে উপরে উঠে হঠাৎ করে ছড়িয়ে যায় বিভিন্ন দিকে। তো হঠাৎ উনি ভাবলেন এখানে কি কোনো চর পড়লো নাকি, এখন তো শীতকালও না, বা ওখানে তো এর আগে কখনো এরকম খেজুর গাছ থাকার কথা না। তো একটু পর দেখলেন যে খেজুর গাছটা নদী কেটে কেটে ওনার দিকে আসছে। তো উনি একদম দাঁড়িয়ে পড়লেন যে কি ব্যাপার, এটা কি হচ্ছে। একদম জিনিসটা যখন কাছে এসে ওই পানি থেকে ডাঙার উপর লাফ দিয়ে ওঠে, তখন উনি দেখলেন যে এইটা দূর থেকে ওনার কাছে খেজুর গাছের মতো মনে হলেও এটা আসলে খেজুর গাছ না, কুচকুচে কালো একটা জিনিস, যেটা হলো ঢোলা একটা আলখাল্লা পরা ঢেঙা একটা লোক, কিন্তু লোক তো বলা যাবে না, মাথার চুলগুলো এমন ভাবে ছড়ানো যে দূর থেকে ওনার মনে হয়েছিল যে এটা খেজুর গাছ হতে পারে। তো এই ভয়াবহ একটা দৃশ্য দেখে আমার নানা দোয়া কালাম পড়তে থাকলেন। তো ওই জিনিসটা এখন আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে। তো নানা একটা দোয়া পড়ে উনি নিজের গায়ে ফু দিলেন। এই দোয়াটা পড়ে উনি ফু দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা এক জায়গায় মানে স্টিল হয়ে গেল, উনি ওই জিনিসটা আর সামনে আগাচ্ছে না। তো তখন নানার মনে হলো যে এই জিনিসটা যখন এই দোয়াটা পড়ার কারণে আসছে না, তখন আমি যদি একটু সাহস করে এই দোয়াটা পড়ে এটার গায়ে ফু দিই তাহলে হয়তো এটা চলে যাবে আর আসবে না। তো ওনার মানে ওই কিশোর বয়সে যা মনে হয়েছিল তো উনি দোয়াটা পড়ে উনি একটু এগিয়ে ওই জিনিসটার দিকে মানে জোরে একটা ফুয়ের মতো একটা ই করলেন। তো উনি তো মানুষ, ওনার ফু তো আর ওই দশ হাত দূরে তো যাবে না, কিন্তু ওই জিনিসটা হঠাৎ করে একটা মনে হলো একটা বড় একটা শ্বাসের মতো নিল, তারপর করে একটা শব্দ করে একটা একটা শব্দ করলো মানে। তখন ঠান্ডা একটা কিছু মনে হয় আমার নানার মনে হলো যে তার শরীর ভেদ করে চলে গেল। তো এইটা করার পর আমার নানা প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল, কিন্তু এই কাজটা করে ওই জিনিসটা অদৃশ্য হয়ে গেল। এখন নানা তো ওই দোয়া জোরে জোরে পড়তে পড়তে তার বুকে এখনো সে ঠান্ডা ভাবটা আছে, উনি ওই নদীর পার ছেড়ে হাঁটতে লাগলেন মানে রাস্তা ধরে। তখন এই রাস্তাটার আশেপাশে হলো গাছ, তো কোন রকম রাস্তাটা দেখা যায় মেঠো পথ। এই রাস্তাটা কিছুদূর আগাতে উনি, এটা আমি শিওর না যে ওনার চোখ সরে গেল দেখে না জিনিসটাই উজ্জ্বল ছিল, উনি দেখলো যে বেশ বড় সাইজের একটা মেঠো ইঁদুর, দাড়ি ইঁদুর যাই বলে, সেটা ওনার ঠিক সামনে চলে আসলো। এটা দেখে উনি যে ইঁদুরের তো, ইঁদুর যদি মানে চলাচল করে দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় জোরে দৌড় দেবে, কিন্তু সেটা রাস্তার মধ্যে চলাচল করবে না, মানুষের রাস্তার পথে। কিছুক্ষণ উনি তাই দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে দেখলেন যে পাশের ঝোপ থেকে বেশ বড় সাইজের একটা বিড়াল লাফিয়ে পড়ে ইঁদুরটাকে কামড়ে ধরল। ইঁদুরটা তখনও ছটফট করছে আর ওই ইঁদুরের শব্দটা করছে। এই দৃশ্যটা দেখে মানে নানা কি করবে বুঝতে পারছিলেন না, আরো তার জন্য মানে স্ট্যানিং কিছু অপেক্ষা করছিল। এরপরে উনি দেখলেন যে যেই বিড়ালটা লাফ দিয়ে ওই ইঁদুরটাকে সে ধরল, ওই ঝোপ থেকে বিশাল সাইজের একটা কুকুর এসে লাফ দিয়ে ওই বিড়ালটাকে ধরল, একইভাবে কামড়িয়ে ধরল, বিড়ালটাও যন্ত্রণায় বিড়ালের মতো ডাকতে শুরু করলো। এইটা দেখে ওনার তো মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কিন্তু ওনার জন্য আরো আতঙ্ক বাকি ছিল। একটু পর উনি দেখলেন ওই ঝোপ থেকে উনি একটু আগে নদীর পাড়ে যেটা দেখে এসেছেন ওই জিনিসটা বের হয়ে কুকুরটাকে হাতে নিয়ে হাত দিয়ে ছিঁড়ছে আর মুখের দিকে পুড়ছে। আমার নানা মানে নিজেও অবাক, উনি কেন অজ্ঞান হলেন না এই জিনিসটা দেখেও। তবে এই ঘটনাটা ঘটার পরেই ওই জিনিসটা আবার অদৃশ্য হয়ে গেল। এইবার নানা মানে তাড়াহুড়া করে ওই মেঠো পথটা কোন রকম অতিক্রম করলেন। এখন উনি এমন একটা জায়গায় এসে গেলেন যে সামনে হচ্ছে একটা বিল। আমরা জানি যে বর্ষা হলে বিল হলো মানে মোটামুটি নিচু জমিকে বলা হয়, বর্ষা হলে ওটা পানিতে থই থই করে, কিন্তু বর্ষা যখন থাকে না ওটা শুকনাই থাকে এবং শীতের সময় ওইখানে বিভিন্ন চাষাবাসও করা হয়। তো ওই জায়গা মানে উনি তখন এমন একটা জায়গায় আসলেন যে এই বিলটা অতিক্রম করলেই ওনার গন্তব্যস্থল চলে আসবে। উনি যখন ভাবছেন যে এই বিলটা উনি কিভাবে ক্রস করবেন, উনি কি দৌড় দেবেন নাকি, তখন ওই বিলের ঠিক মুখে একটা বড় একটা গাছ ছিল, উনি টের পেলেন ওই গাছ থেকে বিচ্ছিরি একটা আঠালো একটা পদার্থ ওনার গায়ে পড়ছে, বিকট গন্ধ, এইরকম গন্ধ উনি কখনোই পাননি। তো উনি কি করবে বুঝছেন না, ওনার মধ্যে আবার সেই অনুভূতিটা ফিরে এসেছে, ওই জিনিসটা ফু দেওয়ার সময় যে অনুভূতিটা এসেছিল। উনি কোন রকম মানে তখন বুঝলেন যে উনি তো আর পবিত্র নাই, যাই ওনার গায়ে পড়েছিল ভালো কিছু না, এখন দোয়া পড়লেও কাজ হবে কিনা উনি তখনও এই কনফিউশনে ছিল। তো উনি আর কিছু না ভেবে উনি গায়ে যত শক্তি আছে উনি তা এক করে একটা দৌড় দিলেন ওই বিলের উপর থেকে। তখন ওনার মনে হচ্ছিল দৌড়ের সময় পিছন থেকে ঝড়ের মতো শো শো শব্দ করে কি যেন ওনার পিছনে আছে। তো উনি যেই বাসার দিকে যাচ্ছিলেন সেই আমরা জানি যে ইভেন এখনো গ্রামে মোটামুটি সচ্ছল পরিবারের গ্রামের মানে মেইন বাড়িটার পাশে একটা মসজিদ থাকে, পারিবারিক মসজিদ। তো ওনার গন্তব্যস্থলের বাসাটা এরকম একটা পারিবারিক মসজিদ ছিল। তো উনি দৌড় দিয়ে একবারে উঠানে যে দরজা নক না করে উনি ওই মসজিদটার উপর লাফিয়ে পড়লেন, লাফিয়ে পড়ে এইবার উনি পিছে দাঁড়ালেন, দেখলেন ওই জিনিসটা বাড়ির উঠানে একটা আম গাছ ছিল সেটার ডালে বসে আছে, এবং সে সময় তাকে একটু হুমকি দিল যে আপনি যদি, তখন একটা হুমকি দিল যে এইবার বেঁচে গেলি কিন্তু তোর একটা ক্ষতি আমি করবই, এবং সেটা কবে করি আমি জানি না তবে করবই। তো এই ঘটনাটা
ওকে ঠিক গল্পটা যখন শুনছিলাম ঠিক সেই মুহূর্তেই বিজলি চমকালো মনে হচ্ছে, একটু বাইরে মাত্র দেখলাম হালকা হালকা বোধ হয় বৃষ্টি পড়ছে। প্রথম হরর ক্লাবের সময় একদম শেষ, এক মিনিট দশ সেকেন্ডের মতো সময় বাকি আছে। আশা করি আজকের এপিসোডটা সবাই খুব এনজয় করেছেন, সবাই খুব ভালো থাকুন, এবং স্পেশাল থ্যাঙ্কস রায়হান মাসুদ এবং প্রিন্স আপনাদের জন্য এত কষ্ট করে এসেছেন। আশা করি সামনের দিনগুলোতেও আপনাদেরকে সাথে পাবো, এবং রায়হান মাসুদের গল্প তো আমাদের সাথে থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবার কথা হবে আগামীকাল, তো থাকছি ঠিক তিনটার সময় একটা বিকেলে চলে আসবো, এবং বৃহস্পতিবার ভূত এফএম হরর ক্লাবের সাথে থাকুন। আজ রাত ১২টার সময় ভূত এফএম আছে, ভয়ের রাজ্যে হাবুডুবু খারাপ নাই।